exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Hello 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথিকার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি স্বেচ্ছায় শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্ত বয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবে। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজকে বুধবার রাত, আপনারা থাকবেন পুরোটা সময়। আমি আশা করছি রাত একটা পর্যন্ত এই অনুষ্ঠানটা চলবে। আজকে একজন গেস্ট আছেন এবং আজকের জীবনের গল্পটাও আপনার জন্য অবশ্যই লেসন হবে। আসলে সো প্লিজ আপনারা সবাই সাথে থাকবেন। আপনি এখানে এসে আপনার জীবনের গল্পটা বলতে চাইলে আমাদের ফোন নম্বরে ফোন করুন 09613892892। আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করবেন, 5 মিনিটের মধ্যে আপনি আপনার গল্পটা বলার সুযোগ পাবেন, সেটা রেকর্ড হয়ে যাবে ওখানে এবং তারপরে আমাদের টিম মেম্বার লোবান আপনার সাথে যোগাযোগ করবে। আর ফেসবুকে আপনি কানেক্টেড থাকুন আমার সাথে। ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/setu.abcradio, ইউআরএল অ্যাড্রেস এটা। এটা লিখে সার্চ করলে আপনি আর্য সেতু নামে পেজটি পাবেন। এছাড়া অসংখ্য আর্য সেতু নামে পেজ আছে, আপনি সেখানে কোনোভাবেই কানেক্টেড হবেন না। এই ইউআরএল অর্থাৎ www.facebook.com/setu.abcradio, এটা লিখে সার্চ করে যেটা পাবেন সেটাতে আপনি কানেক্টেড থাকবেন। ওকে, কথা না বাড়িয়ে অতিথির কাছে যাই। আজকে যিনি আছেন আপনার নামটা একটু প্লিজ বলবেন।
আমার নাম সাইফুল বারি, ডাক নাম বাবু, দেশে আমাকে বাবু নামে চেনে। আমি চাকরি করি একটা আনসারে। আজকে
তো চাকরি করছেন এখনো এবং বেশ দূর থেকেই আসছেন আপনি?
হ্যাঁ, আমার মূলত বাড়ি চুয়াডাঙ্গা জেলা। চাকরি করি আপনার
বয়সী একজন মানুষ তার জীবনের গল্প বলতে আসছেন। আপনি শুরু করুন, যেখান থেকে আপনার মনে পড়ে আপনার গল্পটা আপনি বলতে শুরু করুন।
আমি ছোট কালের থেকে আমি গল্পটা বলি।
জি অবশ্যই।
আমার বাবা চাকরি করত, জুট সুপারভাইজার ছিলেন, পাট মন্ত্রণালয় অফিসে চাকরি করতেন। ওনার অরিজিনাল বাড়ি ছিল ইন্ডিয়া কৃষ্ণনগরে, মার বাড়ি শান্তিপুর ছিল। ওরা বিনিময় করে বাংলাদেশে আসেন আর কি। তো বাংলাদেশে চাকরি করতেন, ওনার প্রথম পোস্টিং আর কি চুয়াডাঙ্গাতে আসে। যখন চুয়াডাঙ্গায় পোস্টিং হয় ওনার, তখন চুয়াডাঙ্গাতে মানে জায়গা কিনে আড়াই কাঠা মতন কিনে ওখানে একটা টিন সেট করে বাড়ি করে ভাড়া দিয়ে আসে। তারপর পোস্টিং হয়ে যায় ওনার মনিরামপুর। যাই হোক, বাবা দেখতাম যে হলো ঘুষ খাওয়া অভ্যাস ছিল, বিছানার তলায় দেখতাম যে প্রচুর টাকা পয়সা রাখত আর কি। এমনকি বালিশ সেলাই খুলে তার ভিতরে টাকা পয়সাও রাখতেন।
আচ্ছা,
বন্ধু বান্ধব প্রচুর ছিল। আর আমার বয়স তখন গন্ডগোলের ভিতরেই আর কি, 71 সালের দিকে।
আচ্ছা,
আমার কিছু মনে আছে যে প্রচুর বন্ধু বান্ধব আসতো এবং খাওয়া দাওয়াটাও করতো আর কি।
মানে 71
2 বছরের কথা আমার কিছু কিছু মনে আসবে। বাড়িতে অনেক বন্ধু বান্ধব আড্ডে এবং কাজের মেয়েও রেখেছিল, দুইটা কাজের মেয়েও থাকতো আর কি।
যেহেতু প্রচুর টাকা
খরচও করতো এবং শুধু তাই না, ঘরে একটা সিটকিনি মেরে ড্রিঙ্কও করতো মতন, মানে একটা মা। এই জন্য বুঝতাম যে মা ঝই ঝগড়াও করতেন।
আচ্ছা,
ঝই ঝগড়া করতেন যে আপনি এসব, ছেলে বড় হচ্ছে, ছেলে এখন 2 বছর হয়ে গেল, আপনি এসব খেলে হবে? তো দেখা যাচ্ছে তার জন্য মা বন্ধু বান্ধব চলে গেলে মানে মারধরও করতো, এগুলো দেখতাম। এতে মাকে যখন মারতো তখন আমার নিজের খারাপ লাগতো যে কেন মাকে মারছে ধরে।
আচ্ছা, এই যে প্রিয় শ্রোতা পয়েন্টে নোট ডাউন করুন, আজকে যে জীবনের গল্পটা বলতে আসছে এটা সূত্রপাতটা হয়তো এখান থেকে হয়েছে যে বাবা মদ খাচ্ছে, মা বাবা মারামারি করছে। এগুলো এই সমাজের খুব কমন একটা ব্যাধি এবং এই ব্যাধি সম্পর্কে সবাই অবগত হওয়ার পরেও এই ব্যাধিটাকে পিঠে নিয়েই সামনে এগিয়ে যায়। ইটস আ রুল হয়ে গেছে আসলে, আমাদের অভ্যাসের রুল এটা। যাই হোক, তারপর
তারপরে যাকে এইভাবে মানুষ হতে থাকি, এর মধ্যে মানে সব সময় দেখতাম যে দামি দামি মাকে শাড়ি নিয়ে এসে দেয়। যেমন মারামারি করে তেমন কাপড় চোপড়ও অসম্ভব দামি দামি, নিজেও প্লে বয় জামা কাপড় ব্যবহার করতেন, আবার আমাকেও যাই ভালো জামা কাপড়ও নিয়ে এসে দিত। আমার কাছে বলতো কি পছন্দ, আমি পছন্দের বিষয়ে আমার কিছুই ছিল না, কেন না আমি একটু কথা কম বলতাম তখন। আমার জানো নিজেকে মনে হতো আমি জানো একা নিঃসঙ্গ বলে মনে হতো আমার, কিছু ভালো লাগতো না, কেউ এসে কথা বলে বিরক্ত লাগতো, ওই মা বাবার ঝগড়ার কারণে দেখা যাচ্ছে যে একাই কান্দতাম,
একা একা ফিল করতাম,
একা একাই ফিল করতাম।
এটা একটা অনিশ্চয়তা, কি করবো, মা বাবা ঝগড়া করছে,
ঝগড়া করছে,
আমি কি করবো। আপনার কোনো খেলার সাথীও ছিল না?
না, আমার কোনো খেলার সাথী ছিল না। থাকতো আর কি, সেখানে কোনো ফ্যামিলি থাকতো না।
আচ্ছা, কোনো ফ্যামিলি থাকতো না?
না, কোনো ফ্যামিলি থাকতো না। তখন তো উপজেলা ছিল না, ওটা যশোর জেলা, মনিরামপুর। তো যাই হোক, এর মধ্যে উনি আবার ওখান থেকে রিটায়ার হয়ে গেলেন, চুয়াডাঙ্গাতে আবার এই বাড়িতে আসলেন। আসার পর সংসারে ওই খুঁটিনাটি, উনি ওনার একটা অভ্যাস ছিল কি যে নাটক থিয়েটার ছোট থেকে করা অভ্যাস ছিল। তো অবসর সময় দেখা যাচ্ছে যে নাটক করতে চলে যায়, অবসর সময় তখন তো রিটায়ার হয়ে গেছে প্রায় নাটক থিয়েটার, এবং সে একজন নাটক পরিচালকও ছিল।
আচ্ছা, আপনার বাবা?
বাবা ওই রিটায়ার করার টাকা পয়সাগুলো নষ্ট করতে লাগলো ওইভাবে, ওই দেখা যাচ্ছে নেশা টেশা করতে লাগলেন। এর মধ্যে আমার রিকেট বলে একটা অসুখ হয়, তখন বোধ হয় বয়স আমার 4 বছর।
আচ্ছা,
তো রিকেটটা হলো কিরকম যে আমার হাত পা চিকন হয়ে গেল, মাথাটা ভাগ মতন হয়ে গেল, এমনকি যে মাথার শিরা উপশিরা সবই দেখা দিত।
আচ্ছা, মাথাটা ভাগ হয়ে গেল মানে বড় হয়ে গেল?
বড় হয়ে গেল মানে দেহ ছাড়া মাথা বড়।
আচ্ছা,
মাথা বড়, পা দুটো লিকলিক করে, চলতে পারিনি, ফিরতে পারিনি, এরকম।
আচ্ছা,
আর দেখা যাচ্ছে যে ওই উঠোনে ধুলোর উপরে বসে বসে অস্বয় দীর্ঘ দেখি, কিন্তু পেছন থেকে আমাকে যদি ডাক দিলে শুনতে পাই না।
আচ্ছা আচ্ছা,
তো দেখতাম যে যদি খেয়াল না করেছে পিঠের উপর মা এসে ধপ ধপ করে চিল দিয়া শুরু করে দিল। মানে আমার যে মাছ আমি যে কান্নাকাটি করবো কানতাম না, চুপ করে আমার কান্নাটা খুব লজ্জা লাগতো একা কিভাবে। ওই ওই অভ্যাসটা আমার ছোট থেকে ছিল, আমি ওই দেখা যাচ্ছে কষ্ট লাগতো, পাশে একটা আইডি বই ছিল, আইডি বইয়ের ভিতরে গিয়ে আমি কান্নাকাটিটা করতাম ছোটর থেকে।
আচ্ছা,
এর মধ্যে দেখা যাচ্ছে যে,
আচ্ছা, আপনার যে রিকেট অসুখটা হলো, এটা এরকম অনেক রাস্তাঘাটে দেখেছি হয়তো বা আমরা অনেকে, যে মাথাটা অনেক বড়, হাত পা একেবারে সরু সরু
সরু সরু,
এই মাথার ভারেই ওই হাত পা দিয়ে আর চলাফেরা করা সম্ভব হয় না, ওরকমই হয়েছিল?
ওইরকমই হয়েছিল।
তো আপনার ওটা চিকিৎসা করা হয়েছিল পরে?
ওটা চিকিৎসা করেছিল, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে লাগলো আর কি।
আচ্ছা,
ওজনের কাছে চলছে আর কি ট্রিটমেন্ট, কিন্তু এর মধ্যে পড়াশো স্কুলেও ভর্তি করলো আর কি।
আচ্ছা,
মানে কোন রকম হেঁটে যাওয়া আসা করতাম, কিন্তু আমি যে একজন অসুস্থ থাকতাম, আমার ট্রিটমেন্টও করছে, কিন্তু স্কুল এমনও হয়েছে যে স্কুলে বোর্ডে আমাকে বোঝাচ্ছে যে হয়তো একটা অঙ্ক দেখাচ্ছে, তো সেটা আমি হয়তো বোর্ড পানে তাকিয়ে আছি, কিন্তু আমার জ্ঞান থাকতো না।
আচ্ছা,
কি বলছে না বলছে ওদিকে খেয়ালই থাকতো,
অন্য ধ্যান,
অন্য ধ্যানে থাকতাম যেন,
মানে শুধু তাকিয়ে থাকতেন, কিছু বুঝতেন না,
কিছু বুঝতাম। দেখা যাচ্ছে যে আমাকে প্রচুর আকারে মারধর করতে স্কুলের আপনারা, তো এমনকি আমাকে দিয়ে ওই কুঞ্চি কেটে নিয়ে আসা, তো নিয়ে এসে ওই কুঞ্চি আমার পিঠে,
মানে আপনি তো অসুস্থ ছিলেন তখন,
তার ভিতরেও আমাকে ওইভাবে,
তার ভিতরেও মারতো,
মারতো, সারা গা কেটে কেটে যেত।
আচ্ছা, এই নিদারুণ অত্যাচার কেন? স্কুলে তো মানুষ নার্সিং এর জন্য যায়, এই ব্যাপারগুলো যদিও এখন নেই, তারপরেও অনেক সময় দেখেছি কিছু কিছু প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে বলবো, মেনশন করব না, যারা শুনছেন তাদের মধ্যে অনেকেই হয়তো টের পাচ্ছেন, যে প্রাচীন মানদাতারা বলে যে বাবা মা নাকি বলতো যে হাড় মাংস এক করে দেবা, ঠিক আছে, এগুলো একটা সময়ের ব্যাপার ছিল, কিন্তু একটা অসুস্থ ছেলেকে মেরে, মানে আদর দিয়ে বা বুঝিয়ে করার এই ব্যাপারটা কিন্তু মানুষের মধ্যেই থাকে, মানুষ এই কারণেই তো শ্রেষ্ঠ জীব। তারপর
যা বাড়িতে অবজেকশন দিত, এদিকে যখন বাড়িতে অবজেকশন দিত, আমি মানে পিতা তো কি ধরনের পিটানো, আমাকে শিকল দিয়ে মানে ওপরে পা ঝুলিয়ে দিত, উলঙ্গ করে, উলঙ্গ করে পা ঝুলিয়ে দিয়েছে, দিয়ে মানে সারা গায়ে জল বিচুটি মারাত
স্কুলে
না বাড়িতে, বাসায় এসে ওই টিচার এসে কমপ্লেন করতো, আপনার ছেলে পড়াশোনা করে না বা পারলো না, তো তখন ওই শিকল দিয়ে ওই দেখা যাচ্ছে যে টিনের ঘর, তো বাসের সঙ্গে আমার শিকল দিয়ে পা বেঁধে দিত, সম্পূর্ণ উলঙ্গ শরীর অবস্থায় আমার ওই জল বিচুটি গাছ নিয়ে এসে গায়ে মারা।
আপনার বাবা করতে যাচ্ছে
না, মা করতো,
মা,
বাবা বেশিরভাগ নাটক থিয়েটার নিয়ে পড়ে থাকতে
পারছে। তো একটা মা কি করে পারলো আমরা জানি না, এর পেছনে কি কারণ, গল্পের সামনের দিকে এগুলি জানতে পারবো, কিন্তু ব্যাপারটা যে ভয়াবহ এবং হিংস্রতার পরিচয় বহন করে, মানে মানুষ এগুলো করতে পারে, মানুষ আরো অনেক কিছু করতে পারে, এই অনুষ্ঠান যারা শোনেন নিয়মিত তারা ঠিকই জানেন। তো দেখি তারপরে বলেন।
তারপর যাই হোক, বাবা যখন বাড়ি আসতো তার কাছে নালিশ করতো যে এরকম আপনার ছেলে পড়াশোনা করে না, তো যার মানে তখন মা মানে বাবা ধরে তখন পিটানো শুরু করলো। এখন আমার পায়ে তাই অনেক জায়গায় কালশিরে পড়া আছে, আবার ওই কাঠে চুলে রান্না করতো, সে এমনকি আগুন দিয়ে গায়ে ঠেসেও ধরতো,
মা
মা এগুলো করতো। তো আস্তে আস্তে যাই হোক, এগুলো যাই সহ্য যেমন তেমন, এর মধ্যে খাওয়া দাওয়ার তো ঠিক থাকতো না, আবার মার প্রচুর চুল ছিল মাথায়, মাথা থেকে পা পর্যন্ত চুল ছিল, ছাকরাও ছিল প্রচুর আকারে, চুল দেখার জন্য আশেপাশের লোকজন
চুল দেখার জন্য
চুল দেখার জন্য আসতো।
আচ্ছা,
তো গায়ের রং খুবই কালো ছিল কিন্তু দেখা যায় প্রচুর চুল। তো এর মধ্যে আবার যাই হোক অত্যাধিক অভাব অভিযোগ শুরু হলো আর কি, যখন শুরু হয় মানে যেহেতু আমার পিছনে ট্রিটমেন্ট করে কিছু টাকা শেষ হয়, মার ফুল ডিসিজ হয়, তার ট্রিটমেন্ট করতে গিয়ে সেটাও সেটা মার বুকে পানি জমে,
মুখ পানি জমে,
হ্যাঁ তো সেটাও সেরে যায় ট্রিটমেন্ট করার পর, আস্তে আস্তে প্রচুর অভাব দেখা দিল। তো যখন অভাব দেখা দিল তখন আমাকে দেখা যায় থুয়ে থুয়ে চলে যেত এই দৃশ্য দিকে,
কে চলে যেত,
বাবা মা,
মানে আপনাকে বাড়িতে রেখে চলে,
বাড়িতে রেখে যে তুই থাক তোর খাওয়ার ব্যবস্থা তুই করে নেই। তখন আমার বয়স 7 বছর,
7 বছরের মানুষ আবার কি খাবার ব্যবস্থা করবে,
খাওয়ার ব্যবস্থা, এখন দেখা যাচ্ছে
প্রিয় শ্রোতা মানে নিশ্চয়ই অনেক কিছু বলতে যাচ্ছেন, উনি 50 বছর বয়স্ক একজন ভদ্রলোক, উনি কি বলতে যাবেন আমি জানি না কিন্তু উনি নিজেকে ধরে রাখতে পারছেন না। এই হচ্ছে জীবন, এই হচ্ছে জীবনের গল্প অনুষ্ঠান, এখানে এমনই হয়। মানে এই জন্য আমি সবসময় বলি যে জীবন আসলে কল্পনার চেয়েও বেশি কিছু, সেই বেশি কিছুটা যে কি জাস্ট এটা ডিপেন্ড করবে কে ফিল করলো কার লাইফে এই বেশি কিছু ঘটলো সেই ধরতে পারবে ব্যাপারটা। হ্যাঁ ববি, আপনি একটু শান্ত হন, আপনি জানি না আপনি কি বলবেন, কি মনে পড়লো যেখানে এই গল্পটায় এই অংশে আপনার কি গল্প রয়েছে যেটা বলতে কি আপনি এভাবে ভেঙে পড়ছেন, জানি না, আমরা অপেক্ষা করছি।
মানে খাওয়া দাওয়ার এমন সমস্যা যে 24 ঘন্টা না খেয়ে কেটেছে, তখন বয়স আমার 7 বছর, দেখা যাচ্ছে যে ডাবের খোলা কুড়ি কুড়ি এনে খেতা,
ডাবের খোলা মানে ডাব খেয়ে ফেলে দিত মানুষ,
ডাবের খোলা
সেগুলো খেতে
সেটা কুড়িয়ে নিয়ে আসার চেষ্টা করতাম।
তিনি দারুণ পৃথিবী এবং যার সাথে ঘটে সেই বুঝতে পারে, শুনে কতটুকু অনুধাবন করব জানি না কিন্তু আমি শিহরিত, আমার শরীরের দম সব বুঝতে পারছি যে দাঁড়িয়ে যাচ্ছে, কারণ ওনার ওনাকে সামনে দেখি, ওনার বলাটা শুনে এবং আমি বোঝার চেষ্টা করছি যে উনি কি করতেন, কিভাবে খেতেন, ডাব খেয়ে মানুষ ফেলে দিত সেগুলো কুড়িয়ে এনে খেত। আপনার বাবা মা যখন আপনাকে ফেলে চলে যেত তখন আপনি এই কাজগুলো করতেন, এগুলো
থাকতো খেলাম কি খেলাম না এগুলো খোঁজ নিত না,
ওনারা কোথায় চলে যেত,
চলে যেত আদি সদনের বাড়ি, কুষ্টিয়ার কেউ বংশ বড় আর কি সৈয়দ ফ্যামিলি, মানে আদি সদন সবাই ধনী, কেউ গরিব বলে কেউ নেই, এটা দেখা যাচ্ছে তাদের কাছে চলে, কিন্তু আমাকে কেউই মানে সঙ্গে নিত না, কেননা তারা পছন্দ করতো না, আমি নিজেও বুঝতে পারতাম না।
অদ্ভুত,
এর মধ্যে আবার যাই পাড়া প্রতিবেশীর বাড়িতে যেও বলতাম যে আমাদের বাড়িতে কুকুর আছে একটু ফ্যান দেন কুকুরকে খাওয়াবো, তো দেখা যাচ্ছে তারা ফ্যানও নিয়ে আসতাম কিন্তু নিজে খেতা, কুকুর ছিল না কিন্তু তাদেরকে বলতাম যে কুকুর আছে
চেতনাটুকু ছিল যে ভিক্ষাবৃত্তি অপমানজনক, যে কারণে ক্ষুধার যন্ত্রণায় সে মানুষের বাসা থেকে ভাতের মার নিয়ে আসতো কুকুরের কথা বলে। ক্ষুধার যে কষ্ট প্রিয় শ্রোতা, এই কষ্ট যারা শুনছেন তাদের মধ্যে অনেকেই জানেন না, অনেকেই হয়তো বোঝেন না, এই জন্যই বলে যে পেটের জন্য পৃথিবী। ক্ষুধার কষ্ট এটা আসলেই কষ্ট, অনেক বড় কষ্ট, যে এটা ফিল করেছে প্র্যাকটিক্যালি সেই বুঝতে পারবে। এভাবে কতদিন করে ফিল রাখতো আপনাকে?
অনেক দিন আর কি, অন্তত 12-13 বছর বয়স পর্যন্ত আমি এইভাবে মানে চালিয়েছি, হয়তো মানুষ জিজ্ঞেস করতো যে খেয়েছিস তো, আমি হ্যাঁ খেয়েছি, কিন্তু ধরেন আজকে সকালে হয়তো এক কাপ চা খেয়ে রয়েছি, সারা রাত কেটে গেছে মানে খাওয়ার কোনো ইয়েই নেই, ওরাও এদিক সেদিক চলে যেত কোথায় কমে খেতে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি বাড়ি থাকতাম আমারই না খেয়ে থাকতো। তো
যেখানে থাকতেন আপনারা সেখানে কোনো আত্মীয় স্বজন ছিল না?
আত্মীয় স্বজন থাকতো একটু অন্য পাড়ায় আর কি, কিন্তু আমি কাউকে বলতাম না অভাবের কথা, পাড়ার লোকজন জিজ্ঞেস করতো যে খেয়েছিস না খেতে, আমি হ্যাঁ খেয়েছি, কি রান্না করেছে বলতাম, যে চুনো মাছ রান্না করেছে, ডাল রান্না করেছে, এই কথা বলতাম।
সব মিথ্যা বলতেন?
মিথ্যা বলতাম, যে আমি বলতে লজ্জা পেতাম। কিন্তু অনুভব অনেকেই করেছে, এবং ওর সবচেয়ে খারাপ লাগতো যে আমাকে দেখে অনেকেই সরপুর দিয়ে তরকারি ঢাকতো, নজর লাগবে বলে।
আপনাকে দেখে তাদের খাবার দাবারটা ঠিক রাখতো, তাই
সবাই বলতো যে হলো খাইনি না, না খেয়েছো তা ঠিক নেই, নজর লাগে নাকি হয় পেট মেট হলে যে। তারপরে আমার মুখের উপর বলতো যে তুই খাওয়া দাওয়ার সময় দুপুরবেলায় আসবি নি, আসলে অন্তত তোর ভাই সেদিনকে ভাত খাওয়ার পরে পেট ফুলে গিয়েছে, মানে তোর নজর লেগেছে।
মানুষ খুব বৈচিত্র্যময় একটা প্রাণী, মানুষ সৃষ্টির সেরা জীব, এটা ঠিক। কিন্তু এই দৃষ্টিতে সৃষ্টির সেরা জীব, যে অন্য প্রাণীর মধ্যে বোধ বিবেচনা শক্তি নেই, মানুষের মধ্যে এতটুকু আছে, এই একটা মাত্র কারণে মানুষ সৃষ্টির সেরা জীব। কিন্তু সেই বোধ বিবেচনা শক্তিটুকুও সবসময় কাজ করে না, এটা মানুষেরই একটা চারিত্রিক বৈশিষ্ট্য। আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী, আমি যদি বেশি বলে থাকি, কেউ অনুভব করলে ঠিকই বুঝবেন আমি আসলে বেশি বলে ফেলছি না। আমি ববিকে সুযোগ দিচ্ছি, বলেন।
এইভাবে তো কাটে, আব্বা একটা চিঠি লিখে দিল যে তুই হলো ঢাকাতে একটা আসাদ গেটের আলোক মার্কেটের পিছনে একটা চাষ্ট বোনের বাড়ি। আমি একবার ফিরে আসছিলাম, আমার কোনো ভাই বোন নেই, কিন্তু বাবা যে সময় চাকরি করছেন তখন তার ভাইয়ের মেয়েদের পিছনে খরচ করতেন, এবং বিয়ের সাদের পিছনেও গয়নাগাটি দিয়েও তাদেরকে বিয়ের সাদে দিয়েছে। তো বলে যে আমি তো মেয়েদেরটার ওখানে পাঠালাম, তুই যে এক মাস মতন থেকে আগে, তখন 50 টাকা মতন আমার হাতে দেয় আর কি। ঢাকায় আসি, তখন বয়স আমার হয়েছে 10 বছর। এখন এই মেয়ে বোনের হাতে রাতে 10টার দিকে বোধ হয় পৌঁছালাম, মানে একজনের মাধ্যম দিয়ে পাঠিয়েছিল। সে আবার চিঠিটা পড়ে বলছে যে কাকার আর খেয়ে দিয়ে কাজ নেই, কোথায় ডাস্টবিনের কিট একটা আমার বাড়ি পাঠিয়ে দিয়েছে।
ডাস্টবিনের কিট?
হ্যাঁ, মানে ওই ও ড্রেনের যে ফুকা গুলো হয়।
বুঝতে পেরেছি, কিন্তু আপনাকে এটা বললো?
আমার মুখের উপরে এই ধরনের কথা বললো, মানে আমার কাছে যেন মনে হতো যে কেউ নাই রা, নাহলে এরকম করে কেন, এই কালকে থাকবি পরশু দিন চলে যাওয়ার ব্যবস্থা করবি।
আচ্ছা,
কাকা এসব আমার বাড়িতে সবসময় আত্মীয় স্বজন গেস্ট আসতেই থাকে, আমি এসব ঝামেলা মাথার উপর চাগাই।
এগুলো আপনার সামনে বললো?
আমার সামনে বললো। তারপর দেখ, এর মধ্যে দেখ দুদিন থাকার পরে হলো কি, ওই পাশে একটা কাজের মেয়ে ছিল, কাজের মেয়েটা আবার মানে তিনতলা বাড়ি ছিল, তো তিনতলার ছাদের উপরে কাপড় চুপড় ফেলতে ফেলতে ওই যে সার্ভিসের এক লোকের সঙ্গে সম্পর্ক হয়। তো ছাদ বয়ে বয়ে কিভাবে এসছে কি করছিল জানিনি। এখন বউ আবার কাপড় চুপড় দেখা যায় সে নিয়ে আসতে গিয়ে এখন ফিরলো না কি ব্যাপার, রাত হয়ে গেল। তো তখন ওই ওদেরকে আর কি ওই দেখে ফেলে যে মানে খারাপ কিছু আর কি।
আচ্ছা,
মানে ওই রাত্রি বার করে দেবে কাজের মেয়েটাকে। তো যাক, আও মাও করে। তবে আমি একটা জিনিসের ছোট বেলায় দেখা যাচ্ছে যে আমি নিজেও ওই রান্না টান্না টুকটাক করে করতে শিখেছিলাম। যখন আমার 7 বছর, আমি অসুস্থ যদিও থাকতাম কিন্তু দেখা যাচ্ছে আমি রান্নাটা করতাম। তাই ফিরে দিয়ে ইয়ে করি, ডাল ভাতটা রান্না করি, তো কিভাবে করতে হয় এইভাবে করতে হয় বলে দিত।
আচ্ছা, ততদিনে আপনার কি সে অসুখটা পুরোপুরি সারে?
না, অসুখ আমার ওদিকে রয়েছে, আমি দুর্বলটা রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে মাথাটা আমার সাইজ হয়ে এসছে। কিন্তু একটা সমস্যা হচ্ছিল শুধু, যে আমি কেউ ডাকলে শুনতে পারতাম না।
আচ্ছা,
আমি একটু উদাসীন হতাশ মতন থাকতাম, যে আমাকে কে ডাকছে, আমি এগুলো খেয়াল কি খেয়ালে থাকতাম নিজেও জানি।
এখনো বোধ হয় একটু একটু সমস্যাটা আছে?
এখনো আছে এই সমস্যা,
অনেক সময় কথা।
হ্যাঁ, এই ধরনের সমস্যা এখনো আমার মাথাটা মানে অনেক ক্ষেত্রে মানে ইয়েটা ডিস্টার্বের হয় আর কি। আর বিশেষ করে এই এই চিন্তাটা আমি মানে থেকে মুক্ত থাকতে চেষ্টা করি। আমি অনেকদিন থেকে আমি কাউকে শেয়ার তো করতে পারি না, কাউকে কোনদিন বলেও নেই যে আমি আমার জীবনে এরকম কাহিনী রয়েছে। সবাই জানে এরকম কষ্ট পেয়েছে এটা সেটা, কিন্তু কারোর মানে বলিনি আর কি। এই জন্য আমার নার্ভাসটা হচ্ছে আর কি।
যাক, নার্ভাস হবেন না, এখানে আমি আছি, বাট শুনছি আপনাকে লাখ লাখ মানুষ, তারা তো আপনার সামনে নেই, আমি আপনার সামনে আছি, আপনি একেবারে নিশ্চিন্তে নিরাপদ মনে করে আমাকে বলে যান। হ্যাঁ, তোর মন খুলে বলে যান। আচ্ছা, তারপরে ওই যে আপনি,
হ্যাঁ মানে আমার দেখা যাচ্ছে যে অন্যান্য সাবজেক্ট সেরে গেল, আমার ওই ওইটা হতো যে শুনতে পারলাম না, একবার ডাকলে আমার কানে কথা আসতো কিন্তু আমি হলো খেয়ালটা
খেয়াল করতে পারতাম না। বুঝতে পেরেছি,
এইটা হতো,
শব্দ পেতেন ঠিকই কিন্তু আপনি বুঝতেন না কি হচ্ছে বা
কি হচ্ছে।
আচ্ছা, এই স্বাস্থ্য বোনের বাসায় যখন ছিলেন তখন
কাজের মেয়ের ঘটনাটা হয় আর কি, যে হলো ওদেরকে ধরে তো ওদের যাই সকাল হলে ওদের বার করে দেয়। এর মধ্যে বার করার পর হচ্ছে এখন রান্না, আমার বোন আমার বড় লোক যা সে তো রান্না করে জীবনে খাইনি, সকালবেলায় আমাকে বলছে যে ঘরগুলো মোচ আর রুটি টুটি কি বানাতে পারিস? আমি বললাম যে হ্যাঁ পারি রুটি বানাতে। আমি সকালবেলায় যাই হোক রুটি বানালাম, আলু ভাজি করলাম, পরে ঘরগুলো মুছতে লাগলাম, তো এ তখন খুব ভালোই লাগলো বন্ধু। তো আমি দুদিন পর আবার বলছে যে বউ আমি চলে যাই, তো বলছে যে টাকা লিখে দিল যে তুই এক মাস থাকবি তো চলে যাবি কেন, থাক এক মাস।
এখন তো তার একটা প্রয়োজনীয়তা আপনার দিয়ে অনুভব
করছে, এত টুকটাক করে কাজ পারে তো
এই হচ্ছে ব্যাপার। মানুষ আসলে যাকে দিয়ে প্রয়োজন মেটাতে পারে তার প্রয়োজনীয়তা তার কাছে বেড়ে যায়। সব সবকিছুই ডিপেন্ডস আপ টু মানে নিজের প্রয়োজন এটাই একটু। যাই হোক, আমরা একটা বিরতিতে যাচ্ছি এখন, ববি আছে আমাদের সাথে। একটা ব্যাপার আমি একটু খালি একটু রিপিট করবো, রিপিট করবো না মানে একটু বোঝার চেষ্টা আমি করছি, দেখুন যে আপনারাও বুঝতে পারেন কিনা ব্যাপারটা। ওর বাবা মা ওকে কিছুতেই সহ্য করতে পারে না, মাঝে মাঝে রেখে চলে যায়, বোনের বাসায় পাঠালো, সেই বোনও বললো ডাস্টবিনের গেট। এই ব্যাপারগুলো কিন্তু ঘোলাটে, একেবারেই ঘোলাটে, জানি না যে এর পেছনে কি কারণ আছে। সেগুলো আমরা শুনবো গল্পের পরবর্তী অংশগুলোতে, একটু পরে ফিরে এসেই হয়তো আমরা সেই অংশে চলে যাবো। আর এখন পর্যন্ত কি অবস্থা পুরোটা গল্প আমরা শুনবো, সো পুরোটা সময় আপনার সাথে থাকবেন। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে, সাথে থাকুন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 তে আরো একবার। আর যে সেতু আছে আপনার সাথে এবং ববির জীবনের গল্প শুনছেন, আমি ফোন নম্বরটা বলবো এবং ফেসবুক অ্যাড্রেসটা বলেই গল্পে যাচ্ছি। এই নম্বরে ফোন করুন আপনি 09613892892, এখানে ফোন করে আপনার গল্পটা আপনি বলার সুযোগ পাবেন, 5 মিনিট রেকর্ড হবে। আর ফেসবুকে আপনি আমার সাথে কানেক্টেড থাকুন এই ঠিকানায় facebook.com/setu.abcradio, এটা হচ্ছে ইউআরএল অ্যাড্রেস। এটা দিয়ে সার্চ করলেই আপনি আর্য সেতু যে পেজটা পাবেন সেটাই অরিজিনাল, অন্যগুলো সব ভুয়া, তো ওগুলোতে কানেকশন থেকে কোনো লাভ নেই। বাবির কাছে যাই, বোনের কাছে পাঠালো বাবা একটি চিঠি লিখে। সেই বোন প্রথমে বলল যে ডাস্টবিনের কিটকে পাঠানো হয়েছে, কালকে থেকে পরশুদিন চলে যাবি। তারপরে ওই বাসার কাজের মেয়ের একটা অ্যাকোয়ারেন্স ঘটলো, তারপরে বাবির প্রয়োজনীয়তা সেখানে মানে বৃদ্ধি পেলো যে তোর কিছু কাজকর্ম পারে, নাস্তা বানাতে পারে, তখন তাকে রেখে দেওয়া হলো। তারপরে কি করলো?
ওইভাবে যা কাজকর্ম করি দিন 15 থাকলাম। আমি কাউকে নিয়ে বেড়াতে পারবো না, চলে গেল আর কি। নিজস্ব গাড়ি টাড়িও ছিল, নিয়ে ঘুরতে পারতো, তা নিয়ে আর গেল না। পরে যাক বলে কিছু মনে করিস নি, ও কথাবার্তা ওরকমই বলে, তো তুই থাক সমস্যা নেই। এইভাবে থাকতে লাগলাম। আমি দেখলাম যে আমি আর পেরে, যেহেতু আমার শারীরিক সমস্যা হচ্ছিল খুবই দুর্বল মতন লাগতো, মা ব্রেনেরও প্রবলেম হচ্ছে, এক বলছে আর এক শুনছি, এরকম হয়। এই কারণে নিজেই যেন অসুস্থ মতন ভাবে আমি বললাম যে বউ আমি আর থাকবো না, বলে থাকবেন এখানে। তো আমি আমার উত্তরটা দিলাম যে বউ যদি কোনোদিন ঢাকায় চাকরি করি তবে আসবো, তাছাড়া আমি আর কাজে বাড়ি আসবো না।
আচ্ছা,
তো বললো তুইও চাকরি পেয়েছিস আর ঢাকায় তুইও এসছিস। আমাকে পুরনো কিছু জামা কাপড় দিল, ওই ভাগ্নের প্যান্ট দিল দুটো, পুরনো দুটো গেঞ্জি দিল, বললো যে একটু টাকা পয়সা শর্ট আছে তো এইগুলো নিয়ে যে ফিট করে নিস। তারপর যাক নিয়ে আসি ওগুলো, তো একটা প্যান্টে ফিটিং করার টাকা পয়সাও তো নেই। তো স্বাস্থ্য ভাই একটা আছে দেন দিন, তার বাড়িতে কুষ্টি আছে বাড়ি, তার বাড়িতে গেলাম, যে বললাম যে ভাই আমাকে 10টা টাকা দেন প্যান্টটা ফিট করবো। সে প্যান্টটা ফিট করলাম কিন্তু দেখা যাচ্ছে অত্যাধিক টাইট। তো বাড়ি আবার আসলাম, যাই হোক আসার পর বাড়িতে আবার এই খাওয়ার অশান্তিটা শুরু হলো। মানে সকালবেলা এক কাপ চা আর ওই খুদ ভাজা, ওই ওই খেয়ে কাটানো। তারপর দিন সকালবেলায় আবার পুষ্টিতে গেলাম বিনা টিকিটে, দেখা যাচ্ছে টিকিট কাটতাম না, যে বগিতে আমি আছি সেই বগিতে টিটি উঠেছে, দেখা যাচ্ছে আমি আর এক বগি চলে যেতাম, কিংবা দেখা যাচ্ছে বাথরুমের মধ্যে ঢুকে যেতাম, টিটি টাকা চাবে চপর। মানে এইভাবে অনেক জায়গায় যাওয়া আসা করেছি, দেখা যাচ্ছে টিটিদের হাতে পুলিশদের হাতে মারও খেতাম, ধাক্কা ধুকি মতো, চর থাপড় মতো, টিকিট ছাড়া গাড়িতে উঠিস কেন, আর না যেয়ে উপায় নেই।
না যেয়ে মানে কোথায় যেতেন? ভাবে
কুষ্টিয়াতে বেশিরভাগ যেতাম, কুষ্টিয়াতে ওনাদের জ্ঞাতি গোষ্ঠী আছে আর কি বেশি, বাবা
ওখানে যেতেন কেন?
ওখানে যেতাম, বাড়িতে খাওয়া দাওয়ার সমস্যা হতো আর কি।
ওখানে গেলে খেতে পেতেন?
ওখানে গেলে হ্যাঁ খেতে দিত আর কি, যদি বা খেতে দিত বলতো কখন যাবি,
যখন কেউ দিবে না
থাকতে কেউ দিবে না।
আচ্ছা আপনি এত মানে বিরক্তির কারণ বা এত বোঝা কেন সবার?
আমি নিজেও জানিনি যে কেন যে এরকম বোঝা ছিলাম বা এরকম ব্যবহার গুলো। চাষতো বোন সে তো আমার রক্তের সম্পর্ক, চাচাটাও তো আমার রক্তের সম্পর্ক। একটা কথা বলেছি কিনা খেয়াল হচ্ছে না, ছোটবেলায় এক সময় তখন আমার বয়স 3 বছর, একবার নিয়ে যাই অর্থাৎ আব্বা নিয়ে যায় আমাকে ওই চাচার বাড়িতে, বড় চাচার ওখানে। চাচা আমার বিছানায় প্যারালাইসিসে অনেকদিন পড়ে ছিল আর কি, আমাকে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে আব্বা বলছে এরকম যে তোর হলো চাচার সালাম কর।
আচ্ছা
তো মনে শুয়ে আছে তো আমি পায়ে হাতে সালাম করে, তো তখন ওই চাচা আমার আব্বাকে যে বলছে যে এটা আবার কোথা থেকে নিয়ে আসলে আবিষ্কার করলি।
আচ্ছা
তো বাবার কোনো কথা বললো না, আমার হাত ধরে তাড়াতাড়ি করে বার করে নিয়ে চলে গেল। আমার ছেলে করে বলতে বলতে বেরিয়ে চলে গেল।
আচ্ছা
তখন আমার 3 বছর, তখন থেকে আমার ভিতরে একটা যেন কষ্টটা শুরু হলো, যাই খাই না কেন কিন্তু খাওয়াতে ওই মানসিক কষ্টটা বেশি পেতাম, এর জন্য আমি আরো বেশি উদাসীন বা হতাশ হয়ে যেতাম। এই টেনশনটা আমার কাজ করতে শুধু যে আমার বোধহয় কেউ নেই স্কুলে এখন, মানে গ্রামার খাতা, ইংরাজি খাতা, অঙ্ক খাতা সব আলাদা করতে বলে আলাদা।
তখন কোন ক্লাসে পড়েন?
তখন আমি ক্লাস 7 উঠলাম, মানে আব্বার এমন অবস্থা যে খাতা কিনে দেওয়ার ক্ষমতা নেই। বাড়িতে বলি যে আব্বা এরকম খাতা আলাদা আলাদা করতে বলেছে, না হলে স্কুলে যেতে নিষেধ করে দিয়েছে। তো বলছে যা তো পরে কিনে দেবো। স্কুলে গিয়েছি এখন এক সাইড মানে অর্ধেক গ্রামার লিখেছি, অর্ধেক হলো ইংরাজি লিখেছি, এরকম দেখার পর খাতা ছিঁড়ে ফেলে দেয়।
এগুলো কি নিজের অজান্তেই করে ফেলতেন আপনি?
না না না, আমার আসলে অভাবে, মানে আমার তো খাতা কিনে দেওয়ার ক্ষমতা নেই, কে কিনে দেবে? তো যার জন্য ওই ওর মধ্যে আমাকে লিখতে হতো। এখন আমি রাগে পড়ে দেখা যাচ্ছে যে লাভ মেডি গিয়ে স্যারের মানে গলা চেপে চাইছে।
আচ্ছা এমনও করেছে না?
হ্যাঁ এরমও করেছে। আমি এত রোগা ছিলাম যে আমার সব হাড় কাটি গোনা যেত, কিন্তু শক্তি যে কোথা থেকে আসতে সময় সময় স্যারের টেবিলের তলায় মাথা গুঁজে ধরলাম। এখন ছেলে পিলে তো এই বাঁচাও বাঁচাও করতে লাগলো, হেডমাস্টার ছিলেন উনি,
মানে স্যার কি আপনি টেবিলে নিচে
মাথা ধরে একবার ঠুসে ধরেছি, বাঁচাও বাঁচাও করতে ছেলে পিলে ভয় পেয়ে মানে কেউ আর কাছে আসতে।
মানে এগুলো করতেন কেন আপনি? অতিরিক্ত রেগে গিয়ে করতেন?
অতিরিক্ত রেগে গিয়ে,
মানে আপনার উপর অনেক অত্যাচার হতো স্কুলে?
স্কুলে অনেক অত্যাচার, বলছি না যে আমাকে নিজে লাঠি বা কুঞ্চি নিয়ে আসাতো, বেদম পিটানো পেটাতো, ওই কুঞ্চি ভেঙে ফেলতো, এমন মার মারতো।
আপনাকে বলতো যে তুই লাঠি নিয়ে আস?
হ্যাঁ। আমি বলতাম যে স্যার আমার সংসারে তো অভাব হয়েছে, খাতা আমি কেনার ক্ষমতা না, যার জন্য এক সাইডে গ্রামার লিখে ফেলেছি।
আচ্ছা তারপরে
তারপরে মতো এবং দেওয়াল থাল গালাগালি
যে কারণে আপনি রেসপেক্ট ছাড়িয়ে ফেলেন?
হ্যাঁ, আমি বাড়িতে অভাবের মধ্যে রয়েছে, তার মধ্যে এগুলো টিচাররাও ধরে ধুলাই দিচ্ছে, আবার এর ভিতরে খাতা ছিঁড়ে ফেললো, এখন আমি খাতা কোথায় কিনবো? আর ওই খাতার মধ্যে অনেক কিছু লেখা আছে যে আমি ওগুলো পড়বো, বিশেষ করে বই কেনারও ক্ষমতা থাকতো না, এর বই দেখেও আমি লিখে নিতাম অনেক কিছু।
বুঝতে পেরেছি আপনি মানে উত্তেজিত হয়েছেন, ক্ষিপ্ত হয়ে শিক্ষকের উপর চড়াও হওয়া মানে এটা এমনি এমনি হয়নি। কথা হচ্ছে যে আমি একবার বলেছিলাম একটু আগে আজকের অনুষ্ঠানে যে মানুষ আসলে বুঝিয়ে নিয়ে কাজ করতে পারার জন্যই মানুষের এই বোধ শক্তি বা মানসিকতা হিউম্যানিটি দেওয়া হয়েছে, সেই কারণে সৃষ্টিশীল আজীব। প্রত্যেকটা মানুষই কিন্তু আলটিমেটলি তার ভেতরে পশু বাস করে, এই পশুর উপর যে লেপনটা দেওয়া হয়েছে মানবিকতা সেটার কারণে সে মানুষ, তো ওটা কিন্তু ভেতরে থাকেই। তো আপনি যদি কারোর সাথে পাশবিক হন সে কিন্তু আপনার উপর পাশবিক হতেই পারে, এটা হচ্ছে হিউম্যান নেচার। যেমন আছে আমাদের আজকের ববি, তার শিক্ষকের উপর চড়াও হয়েছে, তখন আপনি পড়তেন ক্লাস 7 একটা বাচ্চা।
তারপরে এই অবজেকশনটা বাড়িতে দিল আব্বাকে দেখে যে আপনার ছেলে মানে টিচারকে ধরে মতো এখানে এখানে রাখবো না।
যাই হোক আপনি যাই হোক আপনি এটা ঠিক করেননি আপনি, এটা আমি বলবো। তারপরে
তখন আমার পিটানো আরো শুরু হলো, মানে আগুনে ওই খড়িতে রান্না করতে আগুন দিয়ে আমার মানে গায়ে ছাঁকা দিতে লাগলো,
বাসায়
মা ছাঁকা দিতে লাগলো। আর ওই ঝাঁটা আমাদের ওই নারকেলের কাছের ওই ইয়ে আছে আর কি, ঝাঁটা বানায় আর কি, খিল দিয়ে দেখা যাচ্ছে যে মাথাটা অনেক ইয়ে হয়ে গেছে, হুলের মতন খাটের নিচে দেখা যাচ্ছে মারের মতো মানে চলা ধরে গায়ে আগুনে দিয়ে, তো আমি খাটের তলায় ঢুকে যাই। তো মা তখন করে কি ওই ঝাঁটা দিয়ে তখন খুঁচাতে লাগে, সারা গায়ে ঝাঁটার খিল গিতে গিতে যেত।
আচ্ছা
ওই সেগুলো আবার পরে আবার সন্না দিয়ে আবার বারটা রো করেছে, নুনি আবার বার করেছে।
বাসায় এদিকে অত্যাচার, মা বাবা মারছে, স্কুলে মারছে, আত্মীয় স্বজনের বাসায় গেলে শুনতে হচ্ছে যে কোত্থেকে আবিষ্কার করলি, ডাস্টবিনের কিট আসছে, এগুলো কেন হচ্ছে ওর সাথে আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু এরকম যদি একটা শিশুর সাথে হয়, শিশুর যে নরম মনটা সেটার উপরে কতখানি না একটা প্রভাব পড়ে বলুন। আর এর পরিণতিতেই আজকে ওইখানে জীবনের গল্পটা বলতে আসে। আপনি আস্তে আস্তে বুঝতে পারছেন যে ওর প্রতি কি হিংস্র ছিল ওই পৃথিবীর আত্মীয় স্বজন, এবং ওর সাথে কি হয়েছে সেটা জানার জন্য আমাদের ওর সাথে থাকতে হবে। জি আপনি বলুন, ববি বলুন।
তারপরে এইভাবে শুধু মার খাই, মানে আর কি বলবো, মানে আমাকে কোনো সময় পণ্যে কাপড় চোপড় রাখতো না, কাপড় চোপড় খুলে ফেলেই মারতো। এমন মার মারতো চিল্লাতাম জোরে জোরে, বাথা বাথা করে, পাড়ার লোকজন অনেকে ছুটে আসতো, জানলা দরজা এঁটে মারতো, তো মানে যাতে কেউ ঠেকাতে না পারে, তাদেরকেও গালাগালি করতো যে আমার সন্তান আমি মারি, তো তোদেরকে তারা কেউ এখানে আসবে না। তারা আবার গালাগালি করতে করতেই যেত, ছেলে বিয়াতে পারিস নি, কিসের জন্য হলো মারবি ছেলে, এরকম বলতো। কার ছেলে কোথা দিয়ে কুড়িয়ে নিয়ে এসে এরা মারধর করছিস,
আচ্ছা
এরকম কথা বলতো। কিন্তু আমি ভিতরে আমার মনে হতো একবার যে এরা বোধহয় আমার কেউ না, আমার মনে হতো না না শাসন করতে যত করবে বাবা মতো করি। কিন্তু দেখা যাচ্ছে যখন আমি ক্লাস টেনে উঠলাম, তখন এক বাসায় আমি কাজে লাগি, মানে বাসায় মানে কিরকম রান্না বান্নার কাজ করতাম।
এটা কে দিল, বাবা মাই ঠিক করে?
না না আমি নিজেই ঠিক করি, মানে এত খাবার অসুবিধাটা হতে লাগলো যে আমার এক বাসাতে, মানে আমার এক বন্ধুর তার বাসাতে, মানে একসঙ্গে পড়াশোনা করতাম, তার দুটো বোন ছিল, দেখা যাচ্ছে যে সে আবার ঢাকায় চলে আসলো পড়াশোনা করার জন্য, ওই পাঠিয়ে দিল। আর ওই দুটো শিয়ানা বোন ছিল, তো আমাকে আবার ওখানে যা ইয়ে করে যে আমার বোনটাকে তুই দেখে রাখিস, যেহেতু তুই খুব ভালো, তো আমার দেখা যাচ্ছে যে ওই বাজার টাজার করতে দিয়েছে, বাজার করেছি, তারপরে দেখা যাচ্ছে যে মাছ টাছ কুটিয়েছি, রান্না টান্না করে দিয়েছি। তারপর মা, তার মা আবার হঠাৎ করে আবার স্টক করলো, করে আবার যাকে এক সাইড পড়ে গেল। তো দেখা যাচ্ছে যে তাদের বাথরুম টাথরুম যেগুলো করে ফেলতো সেগুলো আবার আমি ধুয়ে কাপড় চোপড় মেলে টেলে এগুলো করতাম,
বাসার সবই করতেন।
হ্যাঁ বাসার সবই করতাম। আমাকে সুযোগ দিত স্কুলে যাওয়ারও, এসে আবার ওগুলো ধুয়ে দিত। মেয়েরা ঘৃণা বোধ করতো, কিন্তু আমার ভিতরে ওই ঘৃণাটা আসতো না, যে আমার মনে হতো যে আমার বাপ মা যদি বিছানায় পড়তো তাহলে তো আমার করতে হতো না। আমি আমার ছোট থেকে মায়া মহব্বতটা একটু বেশি ছিল, তো ওরা যত অত্যাচারই করি না কেন কিন্তু আমার মায়া লাগতো। যে এর মধ্যে আবার হয়েছে ওই বাড়িতে যাওয়া আসা নিয়ে, কি এক বন্ধু যাক বলেছে যে ওই শিয়ানা মেয়ে রয়েছে আর আর এ ক্লাস টেনের ছাত্র যাচ্ছে আসছে, কোনো খারাপ সম্পর্ক আছে, খারাপ সম্পর্ক। মা আবার করেছে কিন্তু কবিরাজ ধরেছে,
আচ্ছা
যে এটা কি সত্যি নাকি, সে কবিরাজ আবার বলেছে যে হ্যাঁ ওর ছোট মেয়ের সঙ্গে সম্পর্ক।
আচ্ছা কবিরাজ বলে দিল তাই?
হ্যাঁ।
বাহ কি সুন্দর, মানে কবিরাজ কি সুন্দর সত্য কথা বলেন। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস টাইপস অফ কবিরাজ, নাহলে কিন্তু প্রতি পদে পদে আপনি বিপদে পড়বেন। কারণ এরা হচ্ছে মন করা কথা বলে, যেখানে মনে করে যে এখানে এই কথাটা বললে আমি লাভবান হব, সেই পক্ষের জন্যই তারা কথা বলে। দ্যাট ইজ কবিরাজ। হ্যাঁ তারপরে
এর মধ্যে যা ওদের বাসা থেকে ভাতও নিয়ে আসতাম, তো রোজার মাস পড়েছিল, তো দেখা যাচ্ছে যে আমাকে ওরা ভাত কখনো গরম ভাত দিত না, যে আমি ওই রাতে শেষ রাতে খাবো। ওরা বলতো যে আমাদের নিয়ম যে হলো রাতে রান্না কখনো হলো বাইরে কাউকে দিতে নেই, বা ভিক্ষে টিকে দেওয়া নিষেধ, তো কাজের দুপুরে ভাত তো নিয়ে যাওয়া লাগবে। তো ওই ভাত দেখা যাচ্ছে যে এলিয়ে যেত, মানে দুপুরে রান্না থাকতো আর ওরা কেউ রোজা করতো না, আমি আবার রোজা করতাম, তো দেখা যাচ্ছে যে ওই ভাত নিয়ে এসে ওই শেষ রাতে খেতাম আর কি। তো এর জন্য আবার কবিরাজ ওই কথা বলেছে, শোনার পর থেকে আমাকে বাড়িতে আটকা আটকে ইয়ে করছে, তা বললো তাহলে আমাকে বসে খেতে দাও।
আপনার সাথে তো কোনো সম্পর্ক ছিল না তো?
না না সে আমার অনেক বড়, অন্তত 5 বছরের বড়।
আচ্ছা এবং আপনার মধ্যে ওসবের কোনো
না? আমার ও, আমি তো সবসময় কষ্টটা ভিতরে মানে থাকতো, আমি তো কখনোই ওই ধরনের চিন্তা মেমোরিদের ভিতরে ছিল
আসতেই তো পারেনি কখনো।
হ্যাঁ কখনো এর মধ্যে যাই হোক এর জন্য প্রচুর মারধর করে, তখন ট্রেনের ছাত্র আমার কাপড় চোপড় খুলে উলঙ্গ করে ফেললো, ফেলে রাস্তায় বার করে দিল।
যে মা
মা?
আচ্ছা।
তখন মানে প্রতিবেশীরা সবাই সব তাকাচ্ছে, আমি মানে দেখা যাচ্ছে সামনে একটা হাত পেছনে একটা হাত দিয়ে দৌড়াতে লাগলাম, ঝোপ জঙ্গল খুঁজে বেড়াচ্ছি কোথায় ঝোপের মধ্যে বসবো।
মানে একটু চিন্তা করুন প্রিয় শ্রোতা, মা মেরে বের করে দিল এবং শরীরে কোনো কাপড় রাখলো না, শরীরে কোনো কাপড় মারতে মারতে খুলে ফেললো
না, মানে দেখা যাচ্ছে যে ওই মারার আগে আমাকে মানে আগে উলঙ্গ করে নিল, দিয়ে তারপরে মারলো।
কারণ কি যে আপনি কোথাও বেরোতে না পারেন? ইচ্ছা মতো সে মারবে?
বেরোতে যাতে না পারি।
আচ্ছা ইচ্ছা মতো মারবে? আপনাকে
ইচ্ছা মতো মারবে?
কি বৈশাচিক, মানুষের মধ্যেই আসলে পশুর বসবাস। বারবার বলছি আজকে আমি, সরি টু সে, এরকম ঘটনা যার সাথে ঘটে সেই শুধু উপলব্ধি করতে পারে, শুধু শুনে যান আজকে ওর সাথে কি ঘটেছে, শুধু শুনে যান। প্রিয় শ্রোতা সাথে থাকুন, বলুন আপনি তারপর।
তারপরে ওরকম লুকিয়ে থাকলাম আর কি, মানে সন্ধ্যার পরে যা করে আস্তে আস্তে বাড়িতে ঢোকার চেষ্টা করছে যে কাপড় চোপড় নেওয়ার জন্য। বাড়িতে আস লগা টগা দিয়ে মানে দেখা যাচ্ছে যে একটা কাপড় বার করলাম,
আচ্ছা
এদিকে পেছন থেকে খপ করে চেপে ধরে,
আচ্ছা
ধরে ঘরের মধ্যে আটকে দিল, আটকে দিয়ে আবার পিটানো শুরু করলো,
আবার পিটানো শুরু করলো।
একে আমি সারাটার দিন না খাওয়া থাকে, তার মধ্যে এই ধরনের মারধর করে। তা আমাকে আশেপাশের লোকজন বলে তুই বাড়ি ছেড়ে চলে যা, তোকে এরকম নির্যাতন করে বা এই ধরনের করে। আমরা নিজেরাই তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে এইভাবে মারধর করে কেন, কাজে যদি মানুষও করে থাকে তারপরে তো এই ধরনের অত্যাচার করা উচিত না,
সেটাই তো
আশেপাশের লোকজন এইগুলো বলতো। তো এরকম যখন দেখছি যে অত্যাধিক এই ধরনের, আমি লোকের বাসায় কাজ করি, স্কুলে যাচ্ছি, আবার এদিকে রান্না করতে যাচ্ছি, আবার ওই অবস্থায় মানে থাকছি, তো এর মধ্যে মারধর। একদিন হঠাৎ করে তার হাতে থেকে লাঠি কেড়ে নিয়ে আমি দুবারই মেরে দিয়েছি,
মার গায়ে।
যখন তখন তো আরো ক্ষিপ্ত অবস্থায় মারার পর দৌড় দিয়েছি। আর আমি তো কোথাও চিনি উনি জানি উনি কোথাও, ওই দেখা যাচ্ছে গিয়ে টিনের ওপরে গিয়ে বসে থাকতাম, আর পাতলা পুত দিয়েছিলাম তো মানে টিন মিনের কোনো শব্দ মত হতো না। যখন আমি ক্লাস টেনে পড়ি তখন আর মাজা ছিল 23,
আচ্ছা
তো মারার পর থেকে তারপর দেখি যে আমাকে তো খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেছে। আব্বাকে এসে বলেছে যে আপনার ছেলে আমাকে ধরে মেরেছে, এদিকে সেও আর এক মানে রেগে ফায়ার, এখন চারি সাইড দিয়ে ছেলেগুলো লুলি দিয়েছে যে সে যাকে যেখান থেকে পাবে সেখান থেকে ধরি নিয়ে। আর ছেলেগুলোরা মজা পায় যে দেখা যাচ্ছে যে মারধর করলে পরে খুব খুশি হয় যে মারছে, দেখতে মজা পায় বা এরকম উলঙ্গ অবস্থা দেখতে পায়, তো যাক ধরে নিয়ে এসে দেয়। ধরে নিয়ে আসার পর তো মানে তখন দুজনা মিলে একদম দড়ি দিয়ে বাঁধল, আর একজন ওই গ্যামা গাছ বলে একটা ওই আখের মতন হয় ওই গ্যামা পিটা নিয়ে শুরু করলো, গ্যামা দিয়ে গ্যামা মারতে মারতে তো ভেঙে গেল। তারপর ঢোল কমলি বলে একটা ইয়ে আছে আমাদের বাড়িতে, আবার ওই ঢোল কমলির বেড়াও ছিল,
আচ্ছা
তো ওই ঢোল কমলি ভেঙে তখন ওইটা দিয়ে বাড়ি সারা গা কেটে কেটে যেতে লাগলো, এরকম অবস্থা। তো তখন ওই দেখা যাচ্ছে দৌড় মার বলে আমাকে বেঁধেই মার শুরু করলো। এইভাবে দিন তো যেতে লাগলো,
যা কিভাবে আপনাকে অনেক মারধর করা,
মারধর করে মানে দেখা যাচ্ছে আমিও একদিন ওইভাবে হাত দিয়ে ফেলেছিলাম। এর মধ্যে আর একটা কাহিনী হয়েছে, মা কোথায় যেন গিয়েছে, বাবাও যেন কোনো আত্মীয় বাড়ি গিয়েছে, আমি পুষ্টাতে গেলাম একবার এক চাচার বাড়িতে, যাওয়ার পর পরই তো আমাকে দেখে চাচা বোন তারপরে চাচা সবাই যেন মানে মুখ টুক কালো মতন হয়ে গেছে। তুই আবার কি মনে করি, আমি বললাম যে আমি এসছি তো ঘুরতে এসছিলাম, এই কদিন আগে ঘুরে গেলে এত ঘন ঘন আসিস, আমি চুপ করে থাকলাম। তো বলছে যে কখন যাবে, বললাম যে থাকার ইচ্ছা ছিল যেহেতু আমার বাড়িতে তো খাওয়ার কিছু নেই, আমি বললাম যে বিকালে যাবো, বিকালে 4:00 ট্রেন আছে নকশিকাতায় তো চলে যাবো। তো যাই দুপুরে খেতে দিয়েছে, খাওয়ার পরে আমি একটু শুয়েছি, শুয়েছি এই জন্য যে আমার ভালো 24 ঘন্টা যদি না খেয়ে যদি খাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে শরীর খুব ক্লান্ত লাগে, যা ক্লান্ত শরীর আমি ঘুমিয়ে গেছি। এর মধ্যে আবার জোরে জোরে বলছে যে এই মালা মানে স্বাস্থ্য বোনের না মালা, এই মালা তুলে চাচা বলছে এই তুলে দে, এখন শুয়ে তার 3:00 আবার ট্রেন ধরবে কি করে। ইয়ে আবার চাচি আবার বলছে যে এখন থাকবে কিনা তাও তো বুঝতে পারছি না। হ্যাঁ তারপরে খুকু সে বলছে যে কিসের জন্য এখানে থাকবে, এসব ঝামেলা আমাদের মাথায় সহ্য হয় না, এসব বের করে দেন, বের করে দেওয়া যখন বলেছে তখন আমি সবই শুনছি। তাহলে লাফ মেরে উঠে বললাম যে আমি এভাবে কথাটা বলা আপনাদের ঠিক হয়নি, এভাবে কথাটা বললেন আমি মানে আমি জানেন কাল থেকে না খেয়ে আছি বলে যাক, আমি বললাম আর জীবনে আর আসবো না,
আচ্ছা
চলে আসলাম। তো দুপুরে খেয়েটে যাক চলে আসলাম, এসে দেখ সন্ধ্যার দিকে এসে পৌঁছালাম, পৌঁছানোর পর
ওই ট্রেনে আসলেন, ওইভাবে
ওইভাবে ট্রেনে আসলাম,
টিকিট চেকার যখন উঠে তখন
আর এক বগিতে চলে যায়। আবার দেখা যাচ্ছে যে না হলে বাথরুমের মধ্যে ঢুকে বসে থাকি, বাড়ি আসার পর চিন্তা করছি রাতটুকু থাকলাম, তারপর চিন্তা করছি আজকে আবার কি খাবো। তো এক বন্ধুর কাছে বললাম যে 5টা টাকা হবে, তা বলছে যে কি করবে, আমি রাগে করে বললাম যে আমি 20 খাবো, তা বলছে যে হ্যাঁ কি বলছিস, তো যাক 5টা টাকা দিল আর কি। দেওয়ার পর জীবননগর চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা ওখান থেকে কুসুমপুর বলে একটা গ্রাম আছে, ওই কুসুমপুরে গেলাম নানির বাড়ি, মানে ওখান থেকে তখন হতে কি যে 10 কিলো মতন হেঁটে যাওয়া লাগবে, 10 কিলো প্রায় হেঁটে আমি গেলাম আর কি। তারপরে মানে ওখান থেকে পথ আছে, দেখা যাচ্ছে ভ্যান ট্যান যায়, কিন্তু সে ভাড়াটা তো আমার কাছে নেই, তো যার জন্য মাঝে মাঝে হাঁটা শুরু করলাম।
জীবননগর পর্যন্ত হেঁটে গেলেন? এটা বলেন,
জীবননগর পর্যন্ত বাসে গিয়েছি।
আচ্ছা,
বাসে যাওয়ার পর ওখান থেকে আরো 10 কিলো যাওয়া লাগে গ্রামের পর। তো যাই হোক, মাঝে মাঝে হাঁটতে শুরু করলাম, পৌঁছালাম প্রায় দুপুরের দিকে, দুপুরের দিকে 3টার দিকে বোধ হয় পৌঁছাইছি। প্রচুর খিদেও লেগে গিয়েছে, তো মামি দেখে আমাকে বলছে যে আমার এই ঝামেলা কোথা দিয়ে হাজির হলো। আর না বলছে যে আব্বা মা তো গিয়েছে ইয়েতে কোথায় বেড়াতে, ধর যে কোনো একটা মিথ্যে কথাই বললাম যে তার আত্মীয় স্বজনের বাড়ি গিয়েছে, তা আমি আবার দেখলাম এদিক দিয়ে ঘুরে যায়। তা বলছে যে এরকম ঘুরে যাবে আমাদেরই চলে না, আবার তুই আবার এসে হাজির হলি। তো আমি কোনো কথা বললাম না। এর মধ্যে মামা তো ভাই দেখলাম, তা সে বিবাহিত, বিয়ে শাদী করেছে, করার পর দেখা যাচ্ছে যে মামা তো ভাই একটা মাছ নিয়ে আসলো, নিয়ে এসে ওদের মতন ওরা রান্না করে, আর আমাকে দিল এই মানে বিকালবেলায় রান্না করলাম আমি, পরে রাতে যাক ভাত দিল। কিন্তু আমি মনে করলাম যে মামা তো ভাই যেহেতু মাছ নিয়ে আসলো, মাছ দিয়ে আমাকে হয়তো ভাত দেবে, তো তা দিল না, ভাত দিল না, রাতেও দিনই সকালেও দিনই। ওই একবার রান্না মামিরা দেখতাম একবার রান্না করে, ওই রাতে খাই, দুপুরে খাই পানি দিতে হয়, সকালেও ওই পানি দেওয়া, তিনবেলা ওইভাবে পানি দেওয়া ভাতই খাই। যাই তবু আমি মনে করি যাই হোক, তবু তো ভাত খাচ্ছে, ওইভাবে থাকি। যখন দুদিনের মাথায় তখন আমাকে বলছে যে বাড়ি যাবি নি, বললাম যে বাড়ি এখন না হলো একদিন থাকতাম, না থাকতে গেলে তো সমস্যা, তো চলে যা তোর ওই ভাইয়ের কাছে, পাঁচ টাকা চেয়ে নিয়ে চলে যা। কারণ ভাইকে যে বলছে যে ভাই আমাকে 5 টাকা দেওয়ালাম, তাহলে চলে যাই, টাকা তো হাতে নেই। সে বলছে যে টাকা পয়সা আমার কাছে নেই, তখন তো টাকা না পেলাম বাড়ি যাবো এভাবে। কিন্তু তোরা আসিস এত ঝামেলা বাঁধাতে, মানে আমার মাথাটা খারাপ হয়ে গেল। বললাম ঠিক আছে আর ঝামেলা করবেন আপনি দেন, যাক 5 টাকা দিল, যে চলে আসলাম। চলে আসার পর তো এর মধ্যে তখন এসএসসি পাস করলাম আর কি,
এইভাবে পড়াশোনা চালালেন। হ্যাঁ,
এইভাবে পড়াশোনা চলছে, কোনো রকম ডিভিশন পেলাম। তখন তো ওই এ গ্রেড বি গ্রেড ওসব ছিল না, তখন ডিভিশন ছিল, ফার্স্ট ডিভিশন সেকেন্ড
পাস করেছেন।
হ্যাঁ, থার্ড ডিভিশনে পাস,
থার্ড ডিভিশনে পাস করেছেন। যাই হোক, এত কিছু পরেও আপনি পাস করেছেন, কিভাবে করলেন এগুলো নিয়ে একটু পরে ফিরছি আমরা। আর আপনি খালি ঘুরে বেড়াচ্ছেন, এই বাড়িতে যাচ্ছেন, ওই বাড়িতে যাচ্ছেন, ট্রেনে করে, ট্রেনের টিকিট চেকারের চোখেও পড়েননি আপনি, টিকিট ফাঁকি দিয়ে আপনি ঘুরেছেন, কিছু করার ছিল না, কারণ বাড়িতে খাবার নেই। এই শুধু খাবারের দারুণাই মানুষ কত কিছুই না করে, তার একটা নমুনা, এবং জীবনে কত কিছুই না ঘটে তারও একটা নমুনা, এবং স্বার্থে আঘাত লাগলে কত কিছুই না হয়ে যায় তারও একটা নমুনা। অনেক কিছু মিলে একটা গল্প আজকে আপনি শুনছেন, আপনি ববির জীবনের গল্প শুনছেন। প্রিয় শ্রোতা, কোথাও যাবেন না, ছোট একটা বিরতি নিয়ে আমরা ফিরছি কিছুক্ষণ পর।
Closeup presents Hello 8920. Closeup, the closer, the better.
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর যে সেতু আছে আপনার সাথে এবং ববির জীবনে গল্প শুনছেন, আর একটা ঘন্টা আমরা পার করে ফেলেছি, ওর জীবনের দুর্বিষহ অংশগুলো শুনেছি, এবং আরো বড় বড় কিছু ঘটনা ওর জীবনে আছে যেগুলো এখনো আপনি শোনেননি। আমি অফ এয়ারে কিছুটা শুনেছি বা আজ করতে পেরেছি, সেগুলোই আমরা এখন শুনবো। এতক্ষণ সাথে ছিলেন এবং বাকি আর একটা ঘন্টা সময় আছে, এই ঘন্টাটুকু আপনারা আমাদের সাথে থাকবেন। গল্প যাবার আগে ফোন নাম্বারটা বলছি, যেখানে ফোন করে আপনি আপনার জীবনের গল্পটা এখানে এসে বলতে পারবেন, 09613892892, এখানে ফোন করুন। আর আর্য সেতু নামে একটি পেজ রয়েছে, যে পেজটি এই ইউআরএল অ্যাড্রেসে দিয়ে সার্চ করলে আপনি পাবেন, অরিজিনাল পেজটি পাবেন। অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/setu.abcradio, এখানে সার্চ করুন এবং তারপরে যেই আর্য সেতুটি আসবে সেটাতে লাইক দিয়ে কানেক্টেড থাকুন। ওকে, ববির কাছে আছি, হ্যাঁ, যেখানে আমরা গত ঘন্টাটা শেষ করেছিলাম, তারপর থেকে আপনি, আমরা যেগুলো শুনেছি যে আপনার আত্মীয় স্বজন, বাবা মা, স্কুল, সব জায়গা থেকেই আপনি অত্যাচারিত হচ্ছেন, আপনার উপর টর্চার হচ্ছে, তারপরে? হ্যাঁ,
তারপর যাই হোক, এসএসসি পাস করলাম, ডিভিশন, থার্ড ডিভিশনে।
হ্যাঁ হ্যাঁ, আপনি এসএসসি পাস করেছেন।
পাস করার পর মূলত বাড়ি থেকে বললো যে টিউশনই তো করে খেতে পারিস, তো বললাম ঠিক আছে, টিউশনই দু একটা ঠিক করলাম, কিন্তু দেখা যাচ্ছে যে একটা মাস আমি খেয়ে তারপর তো সেখানে আমি বেতনটা পাবো, সে খাওয়াটাই তো নেই, আমি কিভাবে টিউশন করতে যাবো? তো এর ভিতরে দেখে দুটো বাচ্চা পেলাম ক্লাস ফোরের, পড়াতে যেতে লাগলাম সেখানে, তো দেখা যাচ্ছে পড়াতে পড়াতে যে আমি অজ্ঞান হয়ে যেতে লাগলাম। দেখা যাচ্ছে না খাওয়ার কারণে আমার এইটা হতো আর কি, যে আমি পড়াতে পড়াতে যে মানে কি হতো ফট করে পড়ে যেতাম, পড়ে গিয়ে আমি সেন্সারি ফেলতাম। তো এইভাবে তো পড়ানো তারাও বন্ধ করে দিল, যে কোথায় রুগী টুগী কোথায় কি মরে যায় তখন বলবে যে কি খাই মেরে ফেলতেছে না কি করেছে, ওরাও মানে বন্ধ করে দেয়। আর অত্যাধিক চিন্তার কারণে দেখা যাচ্ছে প্রায় আমার মানে ম্যাট্রিক পাস করার পর থেকে, আগে ওটা হতো না, ম্যাট্রিক পাস করার পথে আমি শুধু জ্ঞান হারিয়ে ফেলতাম, অজ্ঞান হয়ে যেতাম হঠাৎ হঠাৎ করে।
এটা একটা নতুন রোগ হিসেবে অ্যাড হলো নাকি?
হ্যাঁ, নতুন রোগ হিসেবে। আর আরেকটা জিনিস হতো কি, যে আমি শুধু নাচতাম, একাকাই নাচি, একাকা হাসি, একাকাই, যেমন এইটা হতে লাগলো। ডাক্তার দেখালে ডাক্তারে বললো যে 22 বছর বয়স হলে অ্যাডনর্মাল হয়ে যেতে পারে, পাগল হয়ে যেতে পারে, আর যদি সে বেঁচে থাকে তাহলে, পাগল যদি না হয় তাহলে খুব ব্রেনি হবে। আর কবিরাজে বললো যে দৃষ্টিভাব যা ওদের যা কথা আর কি। এইভাবে কাটতে লাগলো পড়াশোনাটা, করি কি যে এর ওর বাড়ি যেয়ে যে পড়াশোনাটা করতে লাগলাম। আমি দেখলাম যত অভাবে হোক আমি আই পাসটা করি, সেচুর মধ্যে তো আই পাসও করলাম, মানে তখন রেজাল্ট বার হয়নি ইতিমধ্যে।
ও ইন্টারমিডিয়েট পাস করলেন?
হ্যাঁ।
ডাক্তার বলেছিল যে 22 বছর বয়স হলে হয় আপনি পাগল হয়ে যাবেন, আর না হলে
খুব বুদ্ধিমান হবে।
আচ্ছা, বাহ, ইন্টারেস্টিং।
আর ওই কবিরাজ দেখানো না, সে বললো যে হলো দৃষ্টিভাব বললো। যাই হোক, একা একা নাচ কোথা দিয়ে শিখলো, কিন্তু সবচেয়ে বড় জিনিস কিন্তু আমি কোনো জায়গায় হেরে যেতাম না, মানে সব জায়গায় আমি মানে দিতাম প্রতিযোগিতায় যেখানে যাই হয়ে যায়। একটা হয়তো বিয়ে বাড়িতে গিয়েছে, অনেক ছেলে মেয়েরা নাচছে, দেখা যাবে সেখানে গেছে, যাই হোক দেশের কথা বলছে আর কি। এর মধ্যে দেখ আই পাসও করলাম, আই পাস করার পর রেজাল্ট যখন বার হয়নি, তাই আমার বাড়ির কাছাকাছি একটা পুষ্করণী ছিল, তো ওই পুষ্করণীতে দেখা যাচ্ছে যে গোসল করতে যেতাম, তো অনেক ছেলে মেয়েরাই যেত আর কি আমাদের অনেক। তখন যাই হোক আমাদের শরীরটা একটু ভালোর দিকে এসছে আর কি, আস্তে আস্তে একটু মানে আগের তুলনায় একটু মানে খুব যে ভালো হয়েছে তা নয়, ওই 23-25 মাজা হয়েছে।
আচ্ছা,
এর মধ্যে দেখি যখন উঠতে যাই তখন কাদা মারে, কিরা কে পিঠের উপর কাদা মারছে, তো আবার পানিতে নামি, আর আমি একটু গালাগালি করে কথা বলি যে ফাজলামি করার জায়গা পাচ্ছে না কি পিটারে। তো যাই হোক, পরে দেখি যে একটা মেয়েই ওরকম কাদা মারে, কাদা মারে। তারপরে আমাদের বন্ধুতে বলছি যে ওই মেয়েটা কে আমার পিঠে কাদা মারে, তো বলছে যে ওরা আবার একটু মানে বোঝে আর কি, জ্ঞান শক্তিটা ওই সম্বন্ধের জ্ঞান শক্তিটা বেশি, কিন্তু আমার তো ওই প্রেমের চিন্তাটা ভিতরে ছিল না, যে আমি প্রেম মানে আমি নিজেই খাওয়া জ্বালাই মরি, তার প্রেম জিনিসটা আমার ভিতরে কোনোদিন আসেনি। এখন ওরা এক একজন এক একটা প্রেম টেম করে, কিন্তু আমি ওই সব মাথার মধ্যে ঢোকাইনি। তো বলছে তুই একটা কাজ কর, তখন তোর মোবাইল ছিল না, তো আমি ওই মেয়েটাকে আমাকে বললো সবাই যে তুই একটা চিঠি দে, চিঠি লিখে দে, দেখ কি অফার দেয়। এখন একটা চিঠি লিখলাম, বন্ধু বান্ধবের সঙ্গে একসঙ্গে মিলে চিঠিটা লিখলাম, লিখে ওদের বাড়ির দরজার কাছে গিয়ে আর দিতে পারছে না। মেয়েটা যাক সামনে চলে এসছে, মানে ও মানে হালকা বৃষ্টিও মতন হচ্ছে সেই সময় আর কি, তা আমি যাক মেয়েটা যে বার হয়ে এসছে, বলছি যে একটা কথা বলতাম, হাত পা আমার কাঁপছে থত্ত থত করে, একটা কথা বলতাম কিছু মনে করো না, হলো একটা জিনিস দিতাম, যদি খারাপ লাগে ছিঁড়ে ফেলো, আর যদি ভালো লাগে তাহলে সেটা রেখে আমাকে উত্তর দিও। বারটা ছিল বৃহস্পতিবার, মানে শনিবারের মধ্যে আমাকে উত্তর দিও, তো তাড়াতাড়ি নিয়ে বুকের মধ্যে বুঝে নেই।
আচ্ছা,
তো আমার তখন বিশ্বাস হয়েছে তাহলে ভালোই আছে। পরে দেখি যে ওটা আবার বন্ধুরই বোন, হ্যাঁ, তার নাম আবার রুস্তম ছিল, আর তখন একটু ভয় পেয়ে যায়। ওরা আবার 5 ভাই 1 বোন, 5টা ভাই সব জোয়ান থাকবে, ধরলে তো আমাকে বাঁচাবে না, ভয়ে আর তো যাই না পারে। মেয়েটাই দেখছি আমাদের পাড়ায় চলে এসছে, এসে মানে আমাকে খোঁজাখুঁজি করছে, পরে যাক পেয়েছে, বলছে আপনি আর যান না কেন? তার বলছে তোমার 5 ভাই যদি আমি ধোলাই দেয়, তো বলছে প্রেম করতে শখ হয় আর ধোলাই ভয়ও লাগে। হ্যাঁ, আমি বললাম যে না সেটা ঠিক আছে, তো যাই হোক এখন থেকে সাহস করে চলবো। এর মধ্যে আমাদের কয়েকটা 5টা তখন টুকটাক কিছু ছেলে পিলে সব মিশি আর কি, মানে ওই মেয়েটা অনেকেই মানে পছন্দ করতো, মানে আমাকে নিয়ে 5 জন। আমরা আবার একটা চ্যালেঞ্জ করেছিলাম কে পায় ওকে, তো দেখা যাচ্ছে যে মেয়েটা আমাকে পছন্দটা করেছিল, এর জন্য আবার ওইসব
কিভাবে কি চ্যালেঞ্জ করেছিলেন?
ও চ্যালেঞ্জ করেছিলাম যে কে ওকে ভালোবাসতে পারে আর ওর ভালোবাসা কে পায়।
কিভাবে চ্যালেঞ্জটা, পরীক্ষাগুলো কেমনে হলো কিভাবে?
ওই ঘাটে গিয়ে ওই পেছনে লেগে গেছে প্রথম মেয়েটা।
আপনার প্রতি যে উইকনেস সেটা কি করে টের পেলেন? মানে আপনাদের
চিঠি দেওয়ার পরে সেই দেখছি আমাকে খুঁজে বেড়াচ্ছে,
আপনাকে খুঁজছে।
হ্যাঁ, কিন্তু আমি দেখা যাচ্ছে যে আমি তার দেখা দিতাম না তার ভাইদের ভয়ে।
সে চিঠির উত্তর দিতে আপনাকে
খুঁজছে।
তারপরে ফাইনালি কি হলো?
পরে তো যাই বন্ধু বান্ধবরা তো আমার উপরে ক্ষিপ্ত যে তুই পেয়ে গেলি, হ্যাঁ মারবে।
সুন্দর ছিল মেয়েটা নাকি?
মেয়েটা মোটামুটি সুন্দর ছিল, নায়িকা দিতির মতো নিতে।
আচ্ছা,
তো এখনো বন্ধু বান্ধবরা আমাকে মারবে। আর আমাদের ওদিকটা আবার কিছু হলেই ছুরি খায়, মানে ভোজালে এসব মারাম্ব।
আচ্ছা,
সব ছুরি নিতে আসে। কারণ মেয়েটা চলে আসে, এসে আমাকে বলে যে আপনি আর দেন না, কারণ আপনাকে মারার জন্য ওরা ঘুরে বেড়াচ্ছে।
ও টের পেয়েছিল?
হ্যাঁ, ও টের পেয়েছিল।
মানে বন্ধুর মধ্যেই আপনাকে খুন করে ফেলার,
খুন করার প্ল্যানই করে ফেলেছে। এর মধ্যে দেখ ও করে কি, রুটি মানে গরুর গোশ এসব রান্না টান্না করে নিয়ে এসে আমাকে খাওয়ান, ও নিজেই চলে আসে। ওই এক সাইডে আবার তোমার বলে দিল যে অমুক জায়গায় যেতে, ওই জায়গায় থাকলে আমি আসছি। তো দুজন ওই দেখা যাচ্ছে দূর দূরান্তে যে ওই আমার খাবার। এখন আমার একটা জিনিস হলো কি, ভালোবাসার চেয়ে খাবারটাই বেশি অমৃত। মানে ভালোবাসা কি জিনিস অতটা আমার গভীর আসেনি, কিন্তু ও যে খেতে দেয় এইটাই আমার কাছে বেশি ইয়ে পেত। তো যাই হোক, এখন ওই মেয়েটার মা ইচ্ছা যে বিয়ে দেবে। আমার তো তখন বয়স চলছে 17-18 এরম চলছে, বিয়ের বয়স হয়নি, বেকার, তার মধ্যে এই তো অবস্থা। হ্যাঁ, ওরা আবার মিষ্টি টিষ্টি নিয়ে আমার বাড়িতে হাজির আছে। আমার মা বাপ আবার করেছে মিষ্টি হাড়ি টান টুন মেরে ফেলে বেদম পিটানো আমার শুরু করলো।
কেন?
হ্যাঁ, প্রেম মানে তো ভাত জোটে না, তোর প্রেম কোথা দিয়ে আসে এটা সেটা এরকম করে মারধর করে। আমি আবার রাগে পরে বিষ খেয়ে নিই, মানে গাছে দেওয়া বিষ।
আচ্ছা,
খেয়ে নিই যা, মানে আমি মাকে বললাম যে মা আমি তার ভালোবাসাতে আমি সে আমার ক্ষুধাটা মিটাই, এই জন্য আমি তাকে পছন্দ করেছি। বিয়ে তুমি 5 বছর পরে দিও, কিন্তু অন্তটা এটা তোমার করা উচিত হয়নি যে তার যেটা মিষ্টিটা ফেলে
ফেলে দিয়ে অপমান করে বের করে,
অপমান করাটা উচিত হয়নি।
আরো পারিবারিক ভাবেই তো আসছে বিয়ে প্রপোজাল।
হ্যাঁ,
না ছেলের বাড়িতে চলে
আসছে বললো যে ওর কোন স্বাস্থ্য বোন কোন বাসায় কার বাসায় যেন কাজ করে, কার বাসায় এখন কাজ করা গোষ্ঠী এটা সেটা তো আবল তোর বললো। আমি আর যাওয়াটা ছেড়ে দিল। ও মানে ও দেখা যাচ্ছে তারপর খুঁজে পাবে, কিন্তু আমি আর দেখা দিইনি, লুকোচুরি ভাবে চলে। এরা যখন বিষ খাই, খাওয়ার পরে দেখা যাচ্ছে মেয়েটাও মানে বিষ খাবে। আমি আমার এর মধ্যে আবার ওখান থেকে দুদিন পর রিলিজ পেয়েছি, ওখান থেকে আবার চলে এসেছি, মেয়েটার বাড়িতেই ঢুকেছি। ঢুকে আবার মানে প্ল্যান যে আমি খাবো, তো এখন আমি আর বললাম যে না না, যেহেতু আমি একটা ভুল করেছি তুমি আর একাজ জানো করো না, বিষ খাওয়া একটা কাপুরুষের কাজ, পারলে বিয়ে করো না হলে না করবো। কিন্তু তাই বলে মৃত্যু হাতে করে নেওয়াটা আমার ঠিক হয়নি, এটা ভুল করেছে, তোমাদের কাজ করাতে পারে। দেখো ওকে বুঝিয়েছি চলে আসলাম। এর মধ্যে বললো চল নানির বাড়ি যাই তোকে নিয়ে। আমার মা বাবা করলো কি, নানির বাড়ি নিয়ে যেতে, অর্থাৎ মার চাচির বাড়ি। হ্যাঁ, মার চাচা চাচির বাড়ি নিয়ে গেলাম। নিয়ে যখন ও ছোট ছিল, মানে আমার ওই মামাতো বোনটা মার চাচাতো ভাইয়ের মেয়েটা, তখন আমার 7 বছর বয়স আর ও তখন 3 মাসের কোলে। আমি সেই সময় বলেছিলাম যে কচির মাথায় একটু তেল দিতে, তো দেখা যাচ্ছে যে খুব মাথায় ঘন চুল ছিল, তা বললাম যে আমি একে বিয়ে করব বড় হলে। কারণ ওরাও আমার, আমি যখনই গিয়েছি ওরা জামাই বলেই আমাকে ইয়ে করত। তারপর তো যাক, যার সঙ্গে সঙ্গে বিয়ের কথাবার্তা শুরু হয়ে গেছে। আমি আমি বলছি যে আমি বিয়ে করলে তো ওকেই করতে পারতাম, তো তবে কেন করলাম না? আমি এখন বেকার, আমার সংসার অভাব। আরে মামা আপনি শোনেন, আমার সংসার আমি খেতে পাইনি, 24 ঘন্টা আমার না খেয়ে থাকতে, আপনার মেয়েটাকে দিচ্ছেন সেও তো না খেয়ে থাকবে, কিভাবে চলবে? আপনি দিয়েন না। আব্বু আবার করলে হাতে পা তখন লাঠি নিয়ে দেন, লাঠি দিয়ে আচ্ছা করে পিটাতে লাগলো। ওই মানে বিয়ের কথাবার্তা যখনই চলছে, দিয়ে তো সবাই বললো যে একে আটকে রাখতে ঘরের মধ্যে, একে বাইরে বেরো না দৌড় মারবে। আটকে রেখে যাক বিয়ে সাথে দিয়ে দিল।
আচ্ছা, 17 বছর বয়স
আমার তখন, 17 বছর বয়স কি 18 পড়েছে এরকম হয়।
আপনার বয়স?
আর ওর বয়স 10 বছর।
10 বছর?
10 বছর। ও পালিয়ে যায়, ওকে ধরে নিয়ে এসে বসিয়ে দিল।
ফ্যামিলির মধ্যে কি এগুলো,
মানে ওরা আবার একটা জিনিস বললো এই জন্যে, একটা সুবিধা দিয়েছে যে বছরে 10 মণ ধান দেবো আর 8 মণ গম দেবো।
ও এই কারণে আপনার বাবা মা?
হ্যাঁ, রাতে 8 মণ গম দেবো। আমি বললাম যে বিয়ে একটা জিনিস, আব্বাকে বলছে আব্বা বিয়ে একটা জিনিস দায়িত্ব, পড়ে যাবার মাথায়, যদি তারা না দেয় তখন কি করবো? বলছে দেবে না মানে দিতে বাধ্য, তাহলে মেয়ে ছুঁয়ে যাবো। যায় তো বিয়ে শাদি তো দিয়ে দিল। মানে ও অত বোঝে না, সব মানে মামাতো বউ তো ভাই বোন হচ্ছে, এরা তখন বলতে লাগলো যে মিয়া ভাই বলে ডাকবা। তখন এক জায়গায় দুজনকে রাখলো আর কি। তো দেখা যাচ্ছে মাঝখানে আমি আমি আবার ওই অচেনা মেয়ে, মানে যেহেতু সেরাম একটা কোনদিন কথা হয়নি, আমি নিজের লজ্জা পেত। মাঝখানে বালিশ কোল বালিশ পার্টিশন দিয়ে রাখতো।
হ্যাঁ, মানে বিয়ের পরে,
বিয়ের পরে কোল বালিশ পার্টিশন দিয়ে রাখে। কিংবা দেখা যাচ্ছে ঘুমের ঘরে যদি হাত পড়েছে, তো বাড়িতে গিয়ে আবার বলে দিয়েছে যে ওই ছোড়া ববি ছোড়া আমার গায়ের উপরে হাত দিয়েছে, আমি আর যাবো না।
আচ্ছা,
এর মধ্যে ওরা তো ধান চাল কিছুই আর দেওয়া বন্ধ করে দিয়ে কিছুই দেয় না। তখন চাপা চাপি একটা গন্ডগোল সৃষ্টি হয়ে শুরু করে দিল। এরা মেয়ে বললো আর আমি যাবো না। মেয়ে তো আমি চিন্তা করলাম ভালোই হলো না, সবাই ভালো। এর মধ্যে যখন শ্বশুর আসলো একবার, তখন ওর মেয়ে ওখানে, আমিও গিয়েছি ওখানে। তো আমি যাওয়ার পর তখন ওরা পাড়ার থেকে কার কাছে শুনেছে যে ওদের ছেলে না।
হ্যাঁ,
ওদের ছেলে না, পাড়ার কে যেন বলেছে ওদের কাছে, আমার শ্বশুরের কাছে, যে ওটা ছেলে না, ওকে কুড়িয়ে এনেছে কোথা থেকে তাকে জানে, ওই যুদ্ধের ভিতরে বিহারিরা অবৈধ যে সন্তানগুলো হয়েছে বাঙালিদের, সেই সন্তানও। এখন আমি রয়েছি শ্বশুর বাড়ি, এরা এখানে কোনো কিছু না পেয়ে রাত্রে দশটার দিকে বাড়ি গেল শ্বশুর, বিয়ে করেছি আবার মেহেরপুর জেলা। সেখানে যাওয়ার পর তো ওরা মানে শ্বশুর তো ভীষণ রাগারেগি দিয়ে, মানে এমন অবস্থা রাত্রে বিশাল চিল্লাচিল্লি করছে। আমি আমার পাশের বাড়ি একজনের সঙ্গে কথা বলছি আর কি। ইনি তখন করলো কি, আমার শ্বশুর গেল কোথায়,
আপনাকে গালি দিল?
হ্যাঁ, কোথায় অজাত কুজাত আমার সঙ্গে ধরেছে, বোন আমার সঙ্গে বেইমানি করেছে, বোনের ধ্যানধানা বোনকেও দিতে।
আপনার মামা জানতো না যে আপনি?
না, আমার বিষয়টা মামারা কেউই জানে না, মানে আমাদের গোষ্ঠীর কেউই জানতো না।
আচ্ছা, এতক্ষণে আমরা যেটা ক্লিয়ার হলাম যে আপনি আসলে আপনার বাবা মার আসল মানে আপন ছেলে না?
আপন ছেলে না, এলাকায় বলা হয়, তখন আমি জানি যে ওদেরই ছেলে,
ওদেরই ছেলে। এগুলো এগুলো বিশ্বাস করতেন না?
না, বিশ্বাস করতাম না। এর মধ্যে শ্বশুর আমাকে করলো কি রাত দুপুরে,
মানে এখন কি আপনি আসলে ক্লিয়ার হলেন যে আপনি আসলে আপনার বাবা মার ছেলে না?
যাক, তারপর বলি, এর মধ্যে আমাকে ধাক্কা মেরে বার করে দেয় রাত্রে। তো পাশের এক বাড়িতে গিয়ে রাত্রে থেকে সকালবেলায় চলে আসি। এর মধ্যে এই মেয়ের সঙ্গে আমার সম্পর্ক শুরু হলো, তখন বিয়ে হলো। সম্পর্ক শুরু হলো তখন কিছুটা বোধ শক্তি এসছে যে ভালোবাসা জিনিসটা, জিনিসটা যে হলো ওরা এত বড় কাজ করলো, দেখা যাচ্ছে আমাকে বার করে দিল, আমি এই মেয়ে বিয়ে করবো ভবিষ্যতে যখনই করি। তো এরা আবার করলো কি, একটা চাল খাটালো এই মেয়ের বাড়িতে, যে আমার মা আর বাপ যে বললো যে ঠিক আছে বিয়ে দেবো, আমরা ডিভোর্স নামাটা নিয়ে আসি। বললো ঠিক আছে, মানে এরাও সে অনুষ্ঠানের জন্য টাকা পয়সা গোছাগুছি সবই এটা সেটা করছে, আমিও নাচছি, ভালোই হলো এর সঙ্গে বিয়ে হবে।
আপনি এখন রাজি?
হ্যাঁ, আমি তখন রাজি যাই এর সঙ্গে বিয়ে করবো।
আপনার ওই প্রেম আর নেই না? আর ওটা তো প্রেমও ছিল
না, প্রেম ছিল না, অভাবের যে ভালোবাসা,
আপনাকে খাবার দিতে,
খাবার টাবার দিতে। এই যে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে যখন বউ আসলো না, তখন আমি এই মেয়ের সঙ্গে সম্পর্কটা একটু বেশি হলো।
ওই যে বিয়ে তো হয়ে গেছিল আগে নাকি?
আমার বিয়ে তো হয়েছিল মামাতো বোনের সঙ্গে, তো বিয়ে হয়ে গেছিল। আর এই যে যার সঙ্গে আমার সম্পর্ক ছিল তার বিয়ে হয়নি, আমি এসে আবার এর সঙ্গে সম্পর্ক শুরু করলাম।
আচ্ছা, কারণ ওরা মেয়ে দেবে না?
না, মেয়ে আর দেবে না।
আচ্ছা, কেন দেবে না?
কারণ দেবে না, আমি সন্তান নেই, ওরাদের কে বলেছে যে আমি সন্তান না।
আচ্ছা,
এই এই জন্য হলো
ওরা মেয়ে দেবে না। আচ্ছা, কিন্তু একটা ব্যাপার খটকা লাগে যে আপনি যদি আপনার সন্তান না হন মা বাবার, আপনার আপন মামার মেয়ে না? আপন মামা তো
ভাই মেয়ে,
মার চাচাতো ভাই মেয়ে, আত্মীয় আর কি, তাই তো? মানে অত ঘনিষ্ঠতা নেই যে আপনি আপন সন্তান নাকি অন্য কারোর সন্তান এনে আপনাকে লালন পালন করে বড় করেছে এই খোঁজ খবর তারা রাখেনি? চলো
না।
আচ্ছা, তারপর?
তারপর তো যাই হোক, মেয়েও আসবে না, এরাও দেবে না। তো আমার বাপ মা বললো যে আমরা ওই দিবস নামা নিয়ে আসি। তো দিবস নামা নিয়ে আসতে গিয়ে মেয়ে নিয়ে চলে এসছে ওখানে, করেছে কি যে গ্রামের মোড়ল মাসব্বর ডেকে মেয়ে নিয়ে হাজির। এদিকে এদেরকে বলেছে বিয়ের ও যোগাযোগ যন্ত্র করো, আমরা দিবস নামা নিয়ে আসি। আর এদিকে এরা করেছে কি ওই মেয়ে নিয়ে চলে আসছে,
মানে আপনার মা বাবা বউ নিয়ে চলে আসছে,
বউ নিয়ে চলে আসছে।
কিভাবে করলো? ওরা তো মেয়ে দিবে না,
ওরা দেবে না, পাড়ায় বিচার বসিয়ে এখন সবচেয়ে উনি আবার নাটক যাত্রা এগুলো করতো, তো ওই গ্রামেও করেছে
আপনার বাবা?
হ্যাঁ বাবা, আর সাপোর্টার বাবার বেশি ছিল। যার জন্য মানে গ্রাম থেকে নিয়ে চলে আসতো,
মানে উনি যখন নাটক টাটক করে বেড়াতো ঘুরে ঘুরে ওই গ্রামে করেছিল, এবং ওনার বেশ ভক্তরা ছিল,
ভক্তরা ছিল,
এই কারণে উনি সাপোর্ট করেন।
আর চিরদিন ওরা যখন ওই গ্রামের লোকজন আমাদের এই বাড়িতে এক সময় যখন এসছে তখন দেখা যাচ্ছে অবস্থা ভালো দেখেছে। তো এর মধ্যে যাই হোক বউটাও নিয়ে আসলো আমাকে আলাদা করে দিল। আলাদা করার পর তখন তো কি করে খাই আর বউকে কি খাওয়াই একটা সমস্যা জানল। আমি তখন একটা হোটেলে কাজ নিলাম, বয়স দাম হোটেলে কাজ হলো দিন 15 টাকা দেবে, আর হলো একবেলা খেতে দেবে, দুপুরে খেতে দেবে, বিকালবেলায় চলে আসবো রেস্ট অফিসের সামনে। রেস্ট অফিস যখন খোলা থাকে তখন ওখানে রান্না বান্না করে ওরা, খাওয়াটা আমার দিতে হয়, থালা বাসন মাজা এগুলো করি, ওইভাবে হাত টাত নিয়ে আসি যাই। ওখান থেকে ওরা আবার উঠে গেল হঠাৎ করে, মানে সেরকম রাতে কেনা হয় না, যার জন্য ওটা উঠে গেল। লাগলাম আর এক হোটেলে, আর এক হোটেলে লাগলাম, সেখানে যে তো কাজকর্ম করি, কিন্তু আসল কথা কি আমার শরীর খুব অসুস্থ থাকতো, অসুস্থ গোড়াগড়ি ছিল, দুর্বল মতন ছিলাম, আর মাথারও প্রবলেমটা হতো। তো বেশ মাস দিয়ে হোটেলে কাজ করার পর আমার হঠাৎ করে আমি মানে অজ্ঞান হয়ে যাই, অসুস্থ হয়ে পড়ি এরকম মতো।
আচ্ছা,
এর মধ্যে ওই ঠিক মতন মা বাপকে ভাত দিতে পারিনি, এরা আবার করে কি অজাত কুজাত কোথা থেকে কি নিয়েছি যশোরের ইয়ে, ওই বলেই ফেললে এক সময় যে যশোরের অজাত, হ্যাঁ এদের কোনো অস্তিত্ব নেই, এর হ্যাঁ এরকম ধরনের কথাবার্তা বলে। কিছুদিন যাবত যেতে না যেতে এই বাপ মা আবার কোথায় জানে গিয়েছে বেড়াতে, অরিজিনাল মা এসছে, মানে জন্মদাত্রী মা এসছে, ভাবি এসছে,
কার
আমার
আপনার,
হ্যাঁ আমি মানে কিরকম মানে বুঝলাম যে হঠাৎ এই দুজন আমাকে বলতো যশোরের ছেলে, যশোরের ছেলে অজাত কুজাতের ছেলে, যশোর থেকে দিয়ে আসা হয়েছে, এগুলো বলতো আমার মা বাপে। তো আমার ভিতরে ওইটাই জাগত যে আমার নিশ্চয় মনে হয় যশোরের মানে কাউদের ছেলে।
এবং আপনি তখন আপনার মনে হতে লাগলো সবকিছু মিলিয়ে,
সবকিছু মিলিয়ে দেখি যে এর মধ্যে যশোর থেকে যখন এরা আসলো, ভাবি আর জন্মদাত্রী মা যেটা আসলো, আসার পর বাড়িতে এসে আমি বলছি যে কে আপনি, তখন দেখছি যে মুখ পানে তাকিয়ে আছে, মুখ পানে তাকিয়ে আছে। তো আমি আবার বলছি আপনি আমার মা না তো,
হ্যাঁ
আপনি আমার মা না তো, তখন মানে মানে মাও কেঁদে ফেলেছে, আমিও কান্নাকাটি শুরু করে দিয়েছে।
তো আপনি এখন পরিষ্কার হলেন যে আপনি,
পরিষ্কার হলাম যে আমার এরা মা বাপ না, এদেরই ছেলে।
আচ্ছা, যে কারণেই আপনি পুরো আত্মীয় স্বজনের কাছ থেকেও এরকম কষ্ট ভোগ করছেন, মা বাবা এরকম মারতো, তাই তো? যে এতক্ষণে আমরা বুঝলাম যে আপন সন্তান না, কিন্তু একটা সন্তান যদি দত্তক নিয়ে আসে বা কারোর কাছ থেকে নিয়েই আসে, তাহলে তাকে মানে আদর দিয়ে লালন পালন করে বড় করতে না পারলে কেন আনা, এরকম অত্যাচার করে কেন একটা সন্তানের জীবনে কখন নষ্ট করা। যাই হোক, আপনার আসল মা আসলো,
তারপরে মা আসার পর, আসার পর তখন আমি যে বলেছি যে আপনি আমার মা না, তো তখন আসল কথা কি যে মা নারী ছেড়া জিনিস তো আসলে ভিতরে একটা কিছু জেগে ওঠে, আমি সেদিনকে বুঝলাম, আমার যেন মনে হতে লাগলো এই আমার মা, আমি প্রকাশ করেই ফেলেছিলাম।
যে এতক্ষণে আপনি ক্লিয়ার হলেন যে আপনার আসল মা বাবার কাছে আপনি এতদিন বড় হননি, আপনার আসল মা অন্য কেউ, এবং যিনি এখানে আসছেন। প্রিয় শ্রোতা, এই ব্যাপারটা এতক্ষণে আমি বুঝলাম, আপনারাও টের পেলেন যে এত অত্যাচার মা বাবা কেন করবে। এই যে এতক্ষণ পরে এসে, প্রায় 1 ঘন্টা পরে এসে আমরা অনুধাবন করলাম যে মা বাবা, আসল মা বাবা কেন অত্যাচার করবে, আসল মা বাবা না থাকা। আর এখানে আমার প্রশ্ন হচ্ছে যে যদি একটা সন্তান দত্তক নেওয়া হয়, যদি কারো কাছ থেকে নিয়ে এসে লালন পালন করাই হয়, তাহলে স্নেহ ভালোবাসা দিয়ে আদর দিয়ে কেন নয়, এত মার অত্যাচার এগুলো দিয়ে কেন? আপনি পারবেন না যে কাজটা করতে, সেটা কেন ইনিশিয়েটিভ আপনি নেন? এবং মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে সন্তান বড় করতে পারলেন না, কিন্তু একটা সন্তান, সে দুধের শিশুটিকে আপনি নিয়ে আসলেন যাকে আপনি বড় করতে পারলেন না। আমি জানি না যে মনুষ্যত্ব কোথায়, হিউম্যানিটি আজকে কোথায় অবস্থান করে, এবং মানে চরম মনুষ্যত্বের অবক্ষয় আজকের গল্পে আমরা দেখতে পাচ্ছি, সবগুলো গল্পে আমরা এগুলো দেখতে পাই। কিন্তু একটা 50 বছর বয়স্ক একজন ভদ্রলোক আমার সামনে বসে গল্প করছেন, তিনি কি অজরে কাঁদলেন শুরুর দিকে এইসব কিছুতে, তার ওই মানে সৎ মা বাবার জন্য। আমি সবসময় বলি যে মা বাবাই কিন্তু একটা সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করে, জন্ম দিয়েই অনেকে পারে না তার ভবিষ্যৎটা ঠিকভাবে গড়ে দিতে, আর যেখানে জন্মে নেই সে তারা কিভাবে কি করবে। যাই হোক, এখন পর্যন্ত কি অবস্থা আমরা সবই শুনবো, তার আসল মা আসলো, এবং নারীর ছেঁড়া টান যে কথাটা ববি একটু আগে বললো, মনে থেকে মনের ভেতরেই কেমন যেন একটা ডাক দিয়েছিল যে কি আমার মা, আসলে সে তার মা, তার মা আসলো এবং তারপরে কি হলো এই সমস্ত কিছু আমরা শুনছি। ছোট একটা বিরতি নিয়ে ফিরে এসে কেউ কোথাও যাবেন না, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর যে সেতুর সাথে আছেন আপনি এবং ববির জীবনের গল্প শুনছেন। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি ববির কাছে সরাসরি চলে যাচ্ছি। যে ববি, আসলে এত এই মুহূর্তে আপনার বয়স কত ববি, যেখানে আমরা বিরতি নিয়েছি যে গল্প যে অংশে আপনার আসল মা চলে আসলো?
তখন আমার বয়স চলছে 24 বছর।
24 বছর বয়সে ববি জানতে পারলো যে ও এতদিন যাদের কাছে বড় হয়েছে, মার খেয়েছে, অত্যাচার সহ্য করেছে, তারা ওর আসল বাবা মা নয়। তার আসল যে মা, আপন যে মা, যার গর্ভে সে জন্মেছিল, সেই মা হঠাৎ করতে গিয়ে যেন আজকে উদয় হয়েছে। আমরা এমন একটা জায়গায় ব্রেক নিয়েছিলাম, তারপরে বলুন।
তারপরে তো ওরা চলে যায়। চলে যাওয়ার পর দেখি কালি তো মা বাপ আমার মানে হাড়ি করি সব টান টান দিয়ে ফেলে দিতে লাগে। মানে আমি যেগুলো জিনিস করেছিলাম সেগুলো টান দিয়ে বলে বেরিয়ে কাপড় চোপড়। তারপরে জোর করে যে থাকতে গেলাম, যে জায়গায় শুয়ে থাকি সেখানে পানি ঢেলে দিই।
আচ্ছা দাঁড়ান, আপনার আপন মা আসলো এবং আরো একজনকে সাথে নিয়ে আসলো, বড় ভাইয়ের বউ? আচ্ছা,
আমার বড় ভাই, আমরা মোট 3 ভাই।
আচ্ছা, মানে আপনি যে বাড়িতে, মানে আপনার আপন মায়ের 3 সন্তান?
3 সন্তান।
আচ্ছা, এটা ক্লিয়ার হলাম এতক্ষণে যে ওনার মা আসছিল তার বড় ছেলের বউকে নিয়ে। ওকে, তারপরে ওখানে কি হলো আপনার এই ফ্যামিলির সাথে, আপনার সৎ মা বাবার সাথে, ভাবি এবং মায়ের কি কথাবার্তা হলো, এগুলো একটু বলুন।
ভাবি আর মা বললো যে দেখ, দিয়ে দিয়েছিলাম যখন ওরা আসেনি আর কি, ওই মা বাপ মানে পালিত মা বাপ ছিল না বাড়িতে আসার আগে, তখন বললো যে বললাম দিয়ে দিয়েছিল কেন, আজ আমার জীবন ছন্ন ছাড়া হয়ে গেল। তো বললাম এই ধরনের কষ্টগুলো অনেক আঘাত পেয়েছি, আমার জন্ম নিয়ে কথাপত্র আশেপাশের লোক তো সবাই বলে, আমি কি করে বেঁচে থাকবো? শ্বশুর বাড়ি থেকে খালে ধাক্কা মেরে তোমার জন্য বার করে দিই, তোমরা কেন আমাকে এভাবে দিলে, মেরে ফেললে না কেন? আমি আমার জীবনটা তোমরা সাক্ষাৎ করে দিয়েছো, আমি ছোট থেকে আঘাত খেতে খেতে বড় হয়েছি, ডাবের খুলা পিঠের ফ্যান এভাবে খেয়ে খেয়ে জীবন কাটিয়েছি। তোমার কাছে রাখলে তো আমি কষ্ট পেলেও তো আমার এ ধরনের লাগতো না যে আমার নিজের মা কাছে রয়েছে। তখন মা বলছে যে দেখ আমি কি করব, আমার তোর 8টা, আমি নিয়ে 8টা ভাই মানে 10টা ভাই বোন ছিলাম, তোর বাপের ছিল একটা গুন্ডা পান্ডা, অনেকগুলো বিয়ে সাধু সে করেছে, মোট 12টা বিয়ে করেছে, প্রতিটা জনারই 2-3টে করে বাচ্চা কাচ্চা আছে। তো যখন ওনার 71 সালে 70 সালের দিকে ওনাকে ধরে নিয়ে যায় আর কি জেলখানায়, তারপরে 71-এর দিকে দেখো আমার চাচারা জমি জায়গা দিতে হবে বলে এই জন্য আর কি মাকেও বার করে দেয়।
আপনার বাবার কয়টা বিয়ে?
12টা।
12টা বিয়ে করেছে একটা মানুষ?
একটা মানুষ 12টা, এবং সে বাস ডাকাতি করে বেড়াতো।
আচ্ছা, বাস ডাকাতি করে বেড়াতো, আশ্চর্য ঘটনা। 12টা বিয়ে করে কিভাবে? আমি তো
ওনার যেটা পছন্দ হতো সেটাকে ধরে নিয়ে চলে আসতো।
আচ্ছা, একটা মানুষ 12টা বিয়ে করলো, আপনি তার কততম স্ত্রীর সন্তান ছিলেন?
মেজর জোনার।
মেজর মানে দ্বিতীয় স্ত্রী?
দ্বিতীয় স্ত্রী।
তারপরে আরো 10 জন
স্ত্রী, 10টা করে,
এবং বাল জাকাতি করে বেড়াতে, তাই তো? আর এগুলো লালন পালন করতে পারবে না বলে সন্তান আপনাকে এদের কাছে দিয়ে দিল।
তারপরে মানে নানার বাড়িতে মানে পাঠিয়ে দেয় আর কি, মানে সব চলে যায় আর কি, আমাদেরকে নিয়ে 3টে ছেলে পিলে নিয়ে। তো মা বাসায় লোকের বাসায় কাজ টাজ করতে আর কি, সংসার চলতে না। 71-এর ভিতরে তো তখন খুবই দুর্ভিক্ষ সময় ছিল।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই যে আপনার মা যে আপনাকে বললো যে এই কারণে তোর এখানে দিয়ে গেছিলাম, তারপরে আপনার আসল মা বাবা যে ফিরলো, সেইখানে ঘটনা কি হয়েছে?
আসল মা বাবা বললো কি যে এরকম, তাদের জিজ্ঞেস করলাম যে কেন দিয়েছিল এইভাবে, বললো যে দিয়েছিলাম যে হলো তোর বাবা এইগুলো করে বেড়াতো, পরে ওনাকে জেলখানায় ধরে নিয়ে যায় বাপকে। মা তখন ওই সম্পত্তি, আমার চাচারা যেগুলো আছে তারা সম্পত্তি দিতে হবে ছেলেপিলে গুলো থাকলে, ওই সম্পত্তির জন্য আর কি মাকে বার করে দেয়।
আচ্ছা,
তখন কার কাছে আসবে? তখন নানা নানির বাসায় চলে আসে। চলে আসে তখন ওই নানা নানিদের পোস্টমাস্টারের চাকরি করে সামান্য বেতনের ওপরে, খানেদার রয়েছে ওরা, মানে মাকে নিয়ে 8 জন আর 2 মামা, 10 জন নানা নানি। 12 জন, আমরা 3 জন, 15 জন। 15 জনের লোকে চালানোর ক্ষমতা ছিল না, তো যার জন্য তোকে দিয়ে দেয়। আর আমি লোকের বাসায় কাজ করতাম, মা বাসায় বাসায় কাজ করেছে তখন, নিজের জন্মদাত্রী মা। দুর্ভিক্ষের সময় একজনের বাসায় কাজ করতে গেলে ফ্যানের মধ্যে বলে ভাত দিয়েছিল এক চামচ, তার জন্য হলো না চুল কেটে দেয়, হাবলা খাবলা করে চুল কেটে দেয়। পরে তো এইটুকু বলার পরে ওই মা বাপ চলে আসে, তখন মার নাম ছিল আরিফা, জন্মদাত্রী মার নাম ছিল আরিফা, তখন আর এই পালিত মার নাম ছিল রেহানা। এখন ইনি বলছে যে মুখ খারাপ আছে, তুই কি সব বলে দিয়েছিস নাকি?
আচ্ছা,
বলছে যে আমি বলিনি, তোর ছেলেই বুঝে ফেলেছে। এই নিয়ে তো ঝটপটা চিল্লা পাল্লা শুরু হয়ে গেল, তখন দেখো চলে গেল না, আমাকে সরিয়ে দিত।
আচ্ছা, এদের মধ্যে এবং আপনার আপন মায়ের মধ্যে কি কোনো আত্মীয়তার সম্পর্ক?
না, কোনো কিছুই ছিল না। মানে আমার নানার কাছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতো আর কি, আমার এই পালিত বাপ। পোস্টমাস্টার ছিল, তো অবসর সময় উনি একটা হোমিওপ্যাথি ডাক্তারখানা দিয়েছিল। তখন ওই নানা নানাই বলে যে এরকম আমার তো নাতি তিনটে রয়েছে, তো আমি তো খুবই অভাব ওই মধ্যে থাকে, কিভাবে চালাবো, আপনার তো বাচ্চা কাচ্চা হয়নি, আপনি তাহলে নেন একটা। তখন ওই আছে, এর মধ্যে ওরা যখন আমার পালিত মা বলে যে মেয়ে নিলেই ভালো হতো, আর পালিত বাবা বলে যে না ছেলে হলে রোজগার করে খাওয়াবে।
আচ্ছা,
ওই যে ওই কথাটা পালিত মা বাপ প্রায় ঝগড়ার মধ্যে এই কথা বলতো, আমি বলেছিলাম না যে মেয়ে নিতে, রুগী কোথা দিয়ে নিয়ে এসছো? আর বাবা বলেছিল বলে এই কথা যে এরকম ছেলে হলে রোজগার খাওয়াবে।
এগুলো শোনার পরে আপনি তখন কিছু বুঝতেন না? না,
এগুলো শুনতাম, বুঝতাম, আমার কাছে এমনি এগুলো কষ্ট পেতাম, আমার কাছে মনে হতো ছোট থেকে আমার কেউ নেই, এবং আমি সবসময় ওই একটা বাড়ির কাছে আইরি হয়েছিল, ওখানে একা একা বসে থাকতাম, একা একাই কান্নাকাটি করতাম। তো মানে কাউকে আবার বাড়ি যখন ঢুকতাম তখন আবার হাসতে হাসতে ঢুকতাম। এইভাবে আমি হলো মানে কষ্টটা পেতাম যে আমার কেউই না।
আচ্ছা,
এটা আমার ভিতরে জাগত গোড়াগড়ি যে আমার কেউ না,
যে এরা আমার কেউ না মনে হয়।
হ্যাঁ, কেননা আমার আমার বর্তমান এখন এক ছেলে এক মেয়ে। আমি একটা জিনিস দেখি যে আমি কোনো জিনিস একটা এই তো বাইরে আনসারে চাকরি করছি, বাইরে একটা ভালো জিনিস খেতে গেলে আমার মনে হয় যে আমার ছেলে মেয়ে খেতে পেল কিনা, তারা খাচ্ছে কিনা। তারা আমি তো প্রতিদিনই গোস্ত খাওয়াচ্ছে কিনা, কিন্তু আমার ছেলে মেয়ে দুটো পা পাচ্ছে না। তো এইটা করি, কিন্তু আমার বাপ মা কখনো চোখ বুঝে, তারা দেখা যাচ্ছে বাবা পেনশন পেত রিটায়ার করার মাস গেলে যে পেনশনটা পেত, বাবা আলাদা খেত, পালিত বাপটা মাকে দিত কিন্তু আমাকে দিত না।
আচ্ছা,
আমি ধর এইটাই আমার কাছে মনে হতো যে যদি নিজের মা মা বাপ হবে তাহলে আমাকে ফেলে তুই ওরা খায় কি?
সেটাই, কিছু ব্যাপার তো আছে আর মনের একটা ব্যাপার তো আছে,
আমার মনের মধ্যে আমার এইটা হতো, কষ্টটা পেতাম।
তো যাই হোক, যে আপনার মা তো পরে চলে গেল, আপন মা খুব পরে চলে গেল, তারপর আপনার উপর কি করলো তারা, মানে সৎ বাবা মা কি হলো বলেন?
তারপর তো যাক বার করে দেয়, আমি এক সময় যাই তার ওখানে।
আচ্ছা, যশোরে?
যশোরে যাই, যশোরে যেয়ে আমি বলি তো আমাকে তারা তো রাখতে চাচ্ছে না, এখন কি করব। এরা বলে যে তাহলে চলে আয়। এখন বড় মা তো আর কিছু করে খায়, এর মধ্যে আবার মার বিয়ে হয় আর এক জায়গায়, আমার জন্মদাত্রীর মার মার বিয়ে হয়, ওই যুদ্ধের ভিতরে একজনের সাহায্য করতে বলে, চাল টাল লিটা সেটা তো। তখন আমার নানা বলে যে এর একটাই ছেলে, সে আবার অবিবাহিত ছেলেই ছিল, একটা দোকান দোকান দিয়েছিল, কিন্তু পরে জানতে পারা যায় যে সে একজন বাস ডাকাত ছিল, সেও বাস ডাকাত,
সেও বাস ডাকাত।
হ্যাঁ, ওই যশোরে সাতক্ষীরা রোডের টোডে বাসটা যা আসা করতো ওইগুলো ডাকাতি বাকাতি করতো। তো তখন বিয়ের সাথে ওর সঙ্গে বিয়ে দেয় মার, ওই পক্ষের আবার মার একটা ছেলে আছে। আমরা এদিকে বাপের আর কি তিন ভাই, মার আর এক জায়গায় বিয়ে, এখানে এক ছেলে হয় আর কি। ওই ওখানে যাওয়ার পর এখন আমার ভাবি ভাইয়ের সঙ্গে গন্ডগোল বাঁধিয়েছে, বলছে যে আপন ভাই আর কি, যেটা মানে ওদিকে আবার একটু ভাষা অন্যরকম। এক পুতের ছেলে দেখে আমি আসলাম এই বাড়িতে, এখন দেখি যে কি ডানে বামে চারি সাইডে সব ছিটানো, সব এসে আমার ঘাড়ে সব চাচ্ছে। আমি সংসার করবো না, আমি যাবো সেই ইয়েতে, কি বলে ইন্ডিয়া ওই বোম্বে চলে যাবো, আমি সংসার করবো না। এই নিয়ে দেখি যে ভাই ভাবিতে মারামারি চিল্লা পাল্লা সে বিশাল অবস্থা হয়ে দাঁড়ায় আমার নিয়ে। ও এর মধ্যে আমার মেজ ভাইকেও কিন্তু দিয়ে দেয় আর এক জায়গায়।
আচ্ছা,
যে মানুষ করে আর কি পালিত সেই মেজ ভাইয়ের মা বাপও ওই দেখার জমি জায়গায় কিচ্ছু দিইনি, পরে রিটার্ন এই মা বাপের কাছেই চলে এসছে, এই মার কাছেই চলে এসছে, বাপ তো নেই, বাপ আবার মারা গিয়েছিল আর কি।
আচ্ছা,
তো এর কাছে যখন এখানে এসে দেখ ওই কোথায় রিক্সা চালিয়ে বেড়ায়, কোথায় চাল বেঁচে বেড়ায়, এরকম করে বেড়ায়। আর এই বড় ভাইটা আবার বিলাক করে বেড়ায় ইন্ডিয়া, তো ওটা তো আবার বেনাপুলের ধান যশোর থেকে কাছাকাছি, ধরেন ওখান থেকে ইন্ডিয়া থেকে কি কম্বিনেশন নিয়ে আসতো না আসতো কি জানি, বিলাকের ব্যবসায় করতো। তো বিলাকের ব্যবসা করে বাড়ি ঘর করেছে ভালো, গয়নাগাটি বউকে আচ্ছা করে বানিয়ে দিয়েছে। তা আমাকে বললো যে হ্যাঁ তুমি যেদিন আমাদের মতন হতে পারবে এরকম পয়সা হলো তবে আমাদের সঙ্গে মিশতে এসো।
এটা কে বলছে?
আমার ভাবি।
ভাবি, আচ্ছা। আর আপনার মা কি বললো? আপনি গেলেন তো
মা বলছে যে হলো এই এতদিন পর আমার ছেলে আসলো, পেলাম ছেলেটাকে, তো তুই এরম ব্যবহার করছো কেন তুমি? তো মাকে ধরে আবার হলো মানে মার ধরবো, মা মারতে লাগলো আর কি বড় ভাবি। হ্যাঁ, যে আমি ভাত দিচ্ছি তোর, এই না তোর সৌভাগ্য, আমার যদি ছেলেগুলো খেয়ে নিয়েছে তোর ভাত বন্ধ হয়ে যাবে।
আচ্ছা,
দেখি যে আমার নিয়ে তো বিশৃঙ্খলা অবস্থা হয়ে হল না। তা বললাম মা আমার আশা ত্যাগ করো, যেহেতু আমি মনে করো আমি আর নেই, কারণ আমার দিয়ে যতক্ষণ দিয়েছো ততক্ষণ আমি আমার জীবন সবকিছু তছনছ হয়ে গিয়েছে, আমার আশা আর করো না। তো ওই বলে যাক চলে আসলাম। তো মোবাইলে মাঝে মধ্যে কথা হয়, জন্মদিন মার নম্বরটা আছে, মাঝে মধ্যে একটু টাকা পয়সা চাই, বলে যে আমাকে তো কেউ দেখে না, ছেলে মেয়েটা তো রিক্সা চালিয়ে তার বউ নিয়ে ছেলেগুলি নিয়ে চলতে পারে না, আর বড়টা বিদেশ গিয়েছে তার ছেলেগুলির জন্য টাকা পয়সা পাঠিয়ে, ছেলেটাও বড় ছেলেটা ব্যাংকে না কিসে যেন চাকরি করছে, বড় ভাইয়ের বড় ছেলে আর কি। ওর বড় ভাইয়ের আবার দুই ছেলে এক মেয়ে, মেয়েদের আবার দুই ছেলে, আর আমার আবার এক ছেলে।
আচ্ছা, পরে আপনার মার কাছে গেলেন, আপনার মাকে বললেন যে আমার আশা ছেড়ে দাও, তাই তো?
আশা ছেড়ে।
আচ্ছা, কারণ হচ্ছে যে এখানেও দেখতেছেন অভাব, আপনার মা অভাবী মানুষ, আপনার মাকে আপনার ভাই এবং ভাইয়ের বউই দেখে। আচ্ছা, এখন আপনার কারণে যদি আপনার মা আবার ক্ষতিগ্রস্ত হয়, হ্যাঁ অভাবে পরে খেতে না দেয়, তাই আপনি চান না, আপনি চলে আসবেন সেখান থেকে। ওকে, এখানে আমরা একটা বিরতি নিচ্ছি। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে, এবং ববির জীবনের গল্প শুনছেন, ববির জীবনের অদ্ভুত একটা গল্প শুনছেন আপনারা। আরো কিছুটা বাকি আছে, সেই অংশে আমরা বাকি অংশটুকু শুনব, কেউ কোথাও যাবেন না। যাবার আগে ফোন নম্বরটা জানাচ্ছি, যেখানে আপনি ফোন করে এখানে আপনার জীবনের গল্পটা বলতে পারবেন, 09613892892। এখানে এসে আপনার জীবনের গল্পটি আপনি রেকর্ড করুন, তারপর আপনাকে ফোন করা হবে এবং আপনি তারপরে এখানে আসতে পারবেন। আর www.facebook.com/setu.abcradio এই URL দিয়ে সার্চ করে যে পেজটি পাবেন, যেটার নাম হবে আরজে সেতু, সেটাতেই আপনি লাইক দিবেন। এই অ্যাড্রেসটা দিয়ে সার্চ করবেন www.facebook.com/setu.abcradio, আদারওয়াইজ অনেক আরজে সেতু আছে যেগুলো সবই ফেক, এই অ্যাড্রেসটা দিয়ে সার্চ করবেন। কেউ কোথাও যাবেন না, ছোট আছে বিরতি নিয়ে ফিরছি।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর যে সেতু আছে আপনার সাথে এবং ববির জীবনের গল্প শুনছেন। ববির কাছে যাবার আগে ফোন নম্বরটা একটু বলে দিই, 09613892892। এখানে ফোন করুন, আপনার জীবনের গল্পটি বলুন, তারপরে আমরা আপনার সাথে যোগাযোগ করব। আর ফেসবুকে আপনি আমার সাথে কানেক্টেড থাকুন, www.facebook.com/setu.abcradio। আর যে সেতু নামে আছে এই পেজটি, এটি অরিজিনাল পেজ, সেখানে লাইক দিন এবং কানেক্টেড থাকুন, তারপর আমি আপনার সাথে যোগাযোগ মেনটেন করব। ওকে, ববির কাছে যাচ্ছি। ববির এত বছর পরে, 24 বছর বয়সে ববি জানলো যে সে বড় হয়েছে তার সৎ মা বাবার কাছে, যে কারণেই এত অত্যাচার তার জীবনে এসেছে। এই ব্যাপারটা আমাদের কাছে কিন্তু ঘোলাটাই মনে হচ্ছিল এতক্ষণ, আমি জানি আমার কাছেও মনে হচ্ছিল, আপনারা যারা শুনছেন সবার কাছে মনে হচ্ছিল। অবশেষে তার মা আসলো, দেখুন কি নাটকীয়তা। আর নাটকীয়তার অবসানও একটা পর্যায়ে ঘটলো, কেন তাকে অন্য একটা ফ্যামিলিতে বড় করতে দিয়ে দেওয়া হলো, সেটার কারণে ছিল অভাব, এবং ববির আপন যে বাবা সে বারোটা বিয়ে করেছে এবং দ্বিতীয় স্ত্রী ছিল ববির মা, এবং সেই সংসারে বারোটা বিয়ে করলে কি হতে পারে? দুটো তিনটে বিয়ে যেই সংসারে অনেক ফ্যামিলিতে হয়তো আছে, অনেকগুলো বউ নিয়ে একসাথে থাকে, সেখানে কি অবস্থা হয়? সেখানে বারোটা বিয়ে, যাই হোক, এগুলো সবকিছু ম্যানেজ করা একটা মানুষের পক্ষে সম্ভব নয়। এখানেও একটা কারণ ছিল অভাব, এই অভাবের কারণেই আর একটা ফ্যামিলিতে তাকে দেওয়া হলো। এখানে দেখুন, যাই হচ্ছে বাবা মার কারণেই হচ্ছে, যে ডিসিশনই নিচ্ছে বাবা মাই নিচ্ছে এবং তার জন্য সন্তান ভুগছে সারা জীবন। যাই হোক, এই কথাগুলো আমি শেষে বলবো, আরো কিছু বলার আছে, বাবির কাছ থেকে শুনি আমরা। হ্যাঁ, তারপরে আপনি আপনার মার কাছ থেকে চলে আসলেন, যে আপনার মাকে যদি আবার খেতে না দেয় সেজন্য আপনি মার কাছ থেকে চলে আসলেন।
তারপর ওখান থেকে চলে আসার পর তো যোগাযোগ অনেকদিন করিনি,
চলে আসলেন যখন তখন আবার কোথায় উঠলেন?
চাকরি বাকরি করিনি
না, উঠলেন কোথায়?
ওই বাড়িতে আবার জোর করে উঠার মতনই উঠলাম। উঠার পর তো বিশাল আবার জ্ঞানজাম হয়ে শুরু করলাম, পরে আবার একটা বাসা ভাড়া নিলাম।
তখন তো চাকরি বাকরি কিছু করেন
না? তখন চাকরি বাকরি কিছু করিনি, দুই একটা ছেলে পুলে পড়ি বেড়াতাম।
ইন্টারমিডিয়েট তো পাশ করেছেন?
ইন্টারমিডিয়েট পাস করেছে, পড়ি, কিন্তু তাতে তো আর হয় না, ঋণ হয়ে যায় দোকান পাশাইতে। এর মধ্যে এই যে পালিত বাপের ভাইয়ের আর কি জামাই, ন জামাই প্রায় 18 বছর মানে প্যারালাইস হয়ে পড়েছিলেন, তখন আমাকে ডাক দিল যে তুই বাসা ভাড়া থাকার দরকার নেই, তুই আমাদের বাড়ি এসে থাক, ভাড়া মতো দেওয়া লাগবে। ওদের একটা সুবিধা হলো কি যে আমার ওই বোনটা আবার স্কুলের হেডমিস্ট্রেস ছিল, ওই পালিত বোন আর কি, সে আবার এক স্কুলের হেডমিস্ট্রেস ছিল, তার ওনার দুই মেয়ে ছিল, দুই মেয়ে বিয়ে হয়ে গিয়েছে, একটা রাজশাহী একটা খুলনায়, তার কাছে কেউই থাকতো না, খালি ওরা স্বামী স্ত্রী থাকতো। এনার ওই বাথরুম টাথরুম করতো, এগুলো ফেলতাম, ফিজিওথেরাপি করা এগুলো মানে করতে দিত, এগুলো করতাম আর কি, 5 গেলে 100 টাকা করে দিত, আর বিকালবেলা চা টা খেতে দিত। যাক, আস্তে আস্তে ট্রেনিং করলাম আর কি, আনসারের ট্রেনিং।
আচ্ছা,
আনসারের ট্রেনিং করার পর চাকরি যাই করতে লাগলাম আনসারে। প্রথমে দর্শনাতে ছিল, আমাদের একটা চাকরি এখন হয়েছে 3 বছর, চাকরি করার পর 6 মাস বসে থাকার লাগে, মাসে 3 বছর করার পর 6 মাস বসে থাকার পর আবার মেসেজ আসে। তো সেই সময় আবার দেখা যাচ্ছে পোস্টিং বিভিন্ন জায়গায়, মোটামুটি এইভাবে ঢাকাতে প্রায় 2008 সাল থেকেই আমি আছি। এর আগে দর্শনা এদিক সেদিক করেছি।
কি করেছেন? এই চাকরি করেছি,
এই আনসারে চাকরি করতো।
আচ্ছা, একটা জায়গায় গল্পের আমরা কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে গেছে, যে আপনি বিয়ে করছেন আপনার মামাতো বোনকে, মামাতো বোনকে পরে আবার দিয়ে দিছে আপনার সাথে।
হ্যাঁ, আবার দিয়ে দিয়েছে।
তারপরে
মামাতো বোনকে আবার নিয়ে আসে আর কি।
তারপরে কি হয়?
তারপর যাক, ওই যে সংসার করি আর কি, পরে বিচার মজলিস বসিয়ে আবার ওকে নিয়ে আসে।
আচ্ছা,
নিয়ে আসার পরে এর সংসার পরে একটু বুঝবান যখন হয়, তখন তার বাপা আবার ছাড়াতে চাইছিল, তখন বললো যে তুমি তো আরেক জায়গায় বিয়ে দিলে 50,000 খরচ করে, যে সেই টাকাটা তোমার জামাইকে দাও, তোমার জামাই হলো বরঞ্চ কিছু একটা করে খাক, তখন একটু বল। আর পরে বললো যে ভালোবাসা তো তার যখন জন্মালো, তখন সে বললো যে আমি আর বাপ মার মুখই দেখতে চাও, আনসারে চাকরি করতাম। এর মধ্যে আবার মাঝের এক সিকিউরিটি গার্ড এর মধ্যেও করেছিলাম স্কুলে আর কি, এক স্পিনিং মিলেও লেগেছিলাম, ফিডার হেল্পার হিসাবে, তার স্পিনিং মিল চুয়াডাঙ্গাতেই ছিল। তো ওখানে ধরেন 45-46 ডিগ্রি সবসময় গরম রাখে, তুলোর থেকে সুতা তৈরি হয়। তো ওখানেও থাকলাম প্রায় কিছুদিন, বর্তমানে আবার মেসেজ আসলো ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা।
আচ্ছা,
ওখানে পাওয়ার স্টেশন আর কি, অফ দ্য পাওয়ার স্টেশনে আছি বর্তমানে, আমার আর চাকরি আছে 2 মাস আর কি, 2 মাস পর শেষ হয়ে যাবে, তো 6 মাস বসে থাকা লাগবে। তো আমি এক জায়গায় বলে আসলাম, এই আপনার মানে আসার আগে আমি গিয়েছিলাম ওখানে, ঈদ পর্যন্ত আছে, তো আমাকে একটা গার্ডের মধ্যে নিয়ে সেলারি অল্প ধরছে, খাওয়া দাওয়া বা আমার, যাই হোক, ও এর মধ্যে মেয়ে বিয়ে দিয়েছে।
আচ্ছা, মেয়ে বিয়ে দিয়েছেন?
হ্যাঁ, মেয়ে দিয়েছি, আর ছেলেটা সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছে আর কি, মানে ওই বিল্ডিং ইঞ্জিনিয়ার যেটা আর কি, ওটা পাস করেছে, ডিপ্লোমা লাইন থেকে পড়াশোনা করে, এসএসসি পাস করেছে জেনারেল লাইন থেকে সায়েন্স নিয়ে, ওর এবার এই তারপরে 4 বছরের ইয়েটাই ডিপ্লোমা পাস করলো সিভিল নিয়ে। ওর একটা চাকরির জন্য চেষ্টা করছে, এদিক সেদিক ধরাধরি করছে, আর নিজেও দেখছে আর 2 মাস পর বসে থাকবো। আমি আবার এক জায়গায় বলে আসলাম সিভিটির মধ্যে ঢোকানোর জন্য, তারপর যেখানে যারা মানুষ করেছে, আর ওই এই বাবা কিন্তু মারা গিয়েছে, পালিত বাপটা মারা গিয়েছে 2012 সালে 20 ডিসেম্বরে, পালিত মাটা বেঁচে আছে, মানে জন্মদাতা বাবা মারা গিয়েছে, জন্মদাত্রী মা আছে। কারণ আমার চাপটা, আমি যে পরিমাণ বেতন পাই এদিকে চালাবো না, এখন চাপ সাইড দিয়ে চলে, এবারে যে আমি মানুষ হয়েছে আমাকে টাকা দিতে হবে, আর যে জন্ম দিতে সে বলছে আমার টাকা দিতে হবে, আমি অসুস্থ আমার কেউ দেখে না কেউ দেয় না।
আচ্ছা, মানে ওনার আর এক ছেলে যে,
এই বড় ভাই বা চলে গিয়েছে বিদেশে, বিদেশ থেকে টাকা পয়সা পাঠাই ওর ছেলের জন্য, ছেলেগুলো দেখ মানুষ টানুষ হয়ে গেছে, মেয়েটারও বিয়ে হয়ে গেছে। ওই জন্মদাত্রী মার সঙ্গে আমার মোবাইলে যোগাযোগ হয় আর কি, মাঝে মধ্যে টাকা মাখা চাই, তা বলে মা টাকা যে চাচ্ছ তা আমার তো এদিকে চালাবো না ওদিকে চালাবো, আর তোমার হুঁশ করার দরকার ছিল যে তিনটে ছেলে কাছে রাখি, তাহলে এই যে আমি এখন যদি বাদাম বেচো 10 টাকা নিয়ে যেতাম তাও তুমি খেতে পারতে, কিন্তু এখন আমি কি করে, আমি যারা মানুষ করেছে তারা মারুক বকুক ঝকুক তারপরে তারা মানুষ করেছে, এখন তার সে দায়িত্ব একটা, সে পায়লা সে পড়ে আছে 6-7 মাস ধরে পড়ে রয়েছে, এখন তাকে আমার দেখতে হবে কর্তব্য সেটা। হ্যাঁ, আমি আর কর্তব্য আছে, তুমি জন্ম দিয়েছো আমি যখন পারি তখন কিছু দেবো, তাই বলে আমার চাপ সৃষ্টি করো।
এখন এখন কি অবস্থা আপনার? এই তো এখন তো আছেন যে আপনার মা আছে, মানে
এখন আমি নিজের বাড়িতে থাকিনি, মানে আমাকে বাড়িটা দিয়েছে, যে বাড়িটা আছে সে বাড়িটা দিয়েছে, আমার নামে দিইনি, তবে দানপত্র করেছে যে আমরা যতকাল বাঁচবো ভোগ করবো আমার অবর্তমানে বলি। দেখা যাচ্ছে যে অন্য বাড়িতে থাকে কিন্তু গুমুত ওই বাড়ি থেকে এসে সবই করতে হয়, আবার দেখা যাচ্ছে খাইয়ে ভাত পানি সবই পাঠাতে হয়।
যাই হোক, এই হচ্ছে অবস্থা। প্রিয় শ্রোতা, আমরা পুরোটা সময় ওর গল্পটা শুনলাম, একজন মধ্যবয়স্ক 50 ঊর্ধ্ব একজন মানুষ আজকে আপনাকে তার গল্পটা এখানে এসে শোনালো, এবং তার কি পরিমাণ কষ্ট আপনি সেটা পুরোটাই শুনলেন, উপলব্ধিও করেছেন হয়তো বা আপনি, কারণ যার জীবনের সাথে মিলে যায় সে আসলে একেবারে পাই টু পাই উপলব্ধি করতে পারে, আর আমরা হয়তো আশেপাশ থেকে বুঝতে পারি, আমরা ফিল করি কি পরিমাণ কষ্ট সে করেছে ছোটবেলা থেকে। ফ্যামিলি বাবা মা থাকতেও বাবা মা তাকে রেখেই চলে যেত, সে মানুষের বাসা থেকে ভাতের মার নিয়ে আসতো, কুকুরের কথা বলে সে নিজে খেত, এবং আরো অনেক কিছু সবকিছু শুনেছেন, আমি এগুলো রিপিটেশনে যাচ্ছি না, কিন্তু এতটুকু বলতে চাই যে এরকম একজন মানুষ, সেলফ মোটিভেটেড একজন মানুষ, ইনি একজন ইন্সপায়ারিং মানুষ আমাদের সবার জন্য, যে এত যন্ত্রণার পরেও উনি কিন্তু একটা সংসার করছেন, উনি একটা চাকরি করছেন, যে চাকরিতে উনি 3 বছর চাকরি করেন এবং 6 মাস উনি ফ্রি থাকেন, বেকার থাকেন যেটাকে বলি আমরা, এই বেকারত্ব ঘোচাতে উনি আবার বিভিন্ন জায়গায় যোগাযোগ করে রাখেন যে আমাকে এই কয়দিনের জন্য এই কাজটা দেন আমি করি, কারণ ওনার ছেলে আছে মেয়ে আছে এবং তাদেরকে উনি প্রকৃতপক্ষে মানুষ করছেন, শিক্ষা দীক্ষা দিয়ে ফ্যামিলির প্রপার গাইডেন্স এর মধ্য দিয়ে উনি বড় করছেন, কিন্তু উনি কিন্তু এগুলো শেখার কথা না, কারণ উনি কিন্তু এগুলো পাননি ওনার ফ্যামিলি থেকে, কিন্তু ওনার মধ্যে চেতনাটা আছে, আর সেই চেতনাটাকে উনি উজ্জীবিত করে ওনার ফ্যামিলির উপর সেটা অ্যাপ্লাই করেছেন, ছেলে এবং মেয়েকে তিনি মানুষ করেছেন প্রকৃতপক্ষে। এরকম কষ্টগুলোর মধ্যে পড়লে যে কষ্টটা ববি ভোগ করেছে ছোটবেলা থেকে, এই কষ্টগুলো কিন্তু একটা মানুষকে ডিস্ট্রাক্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা লাইনচ্যুত হয়ে পড়তে পারি, আমরা ছিটকে যেতে পারি আমাদের জীবনের লাইন থেকে, কিন্তু ববি হয়নি, যে কারণে আরো একবার বলতে চাই যে আজকের অতিথি একজন ইন্সপিরেশন আমাদের সবার জন্য। আমরা দোয়া করি উনি ওনার পরিবারকে নিয়ে সুন্দর সচ্ছল ভাবে এগিয়ে যাক, সামনের দিকে এগিয়ে যাক, যে কষ্টগুলো ছিল সেগুলো মনের উপর দাগ কেটেছে, সেগুলো মনে অনেক বড় ধরনের প্রভাব ফেলেছে, সেগুলো যেন ওনার মনের মধ্যে আর কখনো না থাকে, উনি যেন একটা সুন্দর সচ্ছল জীবন পায়, ওনার ছেলে মেয়ে স্ত্রী এবং সংসার পুরো সংসারটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাক। আজকের মতো বিদায় নিচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স অ্যালয় 20 থেকে, আগামী বুধবার আরো একটি গল্প নিয়ে হাজির হব, ততক্ষণ ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
আর কতদিন বলো সহিব, এবার আদেশ করো তুমি, আদেশ করো ভাঙনের খেলা খেলব, জন্ম থেকে জ্বলছি মাগো। Thank you. পোড়া প্রাণ বুঝে দেখে দেখা তোমার আমার সংসার কবে যে সুখে ভরে জন্ম থেকে জ্বলছি মাগো জ্বলছি মাগো আমি তো দেখি আলো জীবনে কোনদিন এত আশা ভালোবাসা ধরে হল মনি দিন চলে যা দাও জন্ম থেকে জ্বলছি মাগো আর কতদিন বলো সহিব এবার আদেশ করো তুমি আদেশ করো ভাঙনের খেলা খেলবো
presents Hello 8920 Close Up The Closer, The Bitter
Exclusively on FusionBD.com